This track was downloaded from FusionBD.com.
Mentos Batti Jalao.
Shuncho Mentos Batti Jalao. Tumhade shonge rechi. Ami Asif Entaj Robi. Ebong amar shonge rechen.
Ami Rajiv Hasan. Ami ashole khubi nervous aajke.
Dinbox King Rajiv Hasan. Ajke amar ebong Rajiver moddhe ekta mojar khela hobe. আজকে খেলাটা কিরকম হবে আমি আপনাকে বলি
খেলবো
না না বস আগে খেলাটা শোনেন সেটা হচ্ছে একদম মানে প্লেইং ফিল্ডে ঠিক আছে লেভেল প্লেইং ফিল্ডে একটা খেলা হবে আমার এবং রাজীবের মধ্যে আমি রাজীবকে একটা প্রশ্ন করবো রাজীব সেই প্রশ্নের উত্তর দেবে উত্তর দেওয়ার পর রাজীব আমাকে একটা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর আমি দেবো আবার আমি রাজীবকে আরেকটা প্রশ্ন করবো রাজীব সেই প্রশ্নের উত্তর দেবে তারপর রাজীব আমাকে প্রশ্ন করবে তা আমরা আজকে আমাদের হচ্ছে প্রশ্ন উত্তর খেলা আমাকে নিয়ে আপনার মনে যা যা প্রশ্ন আছে রাজীব আজকে আপনি সব করবেন এবং আপনাকে নিয়ে আমার মনে যা যা প্রশ্ন আছে আমিও সব করব তবে হ্যাঁ যেহেতু এটা লেভেল প্লেইং ফিল্ডে আপনি এই খেলাটা খেলতে রাজি হয়েছেন এবং আপনি বলছেন যে বস আমি একজন দেড় ব্যাটারির মানুষ আমি একা খেলতে পারবো না এই জন্য রাজীবের জন্য একজন রানার আছে ওই যে ক্রিকেটে যেমন রানার থাকে বস রানার ব্যাপারটা বুঝেন তো বস ওই যে ব্যাটসম্যান যখন দৌড়াইতে পারে
কয়েকেট পড়লে একটা গোল হয় বলেন তো
ঠিক আছে তো পর্ব শুরু তারপর আমরা সেখানে যাব আপনি তখন এই প্রশ্নটা আমাকে করবেন দেখলাম রাজীবের একজন রানার হিসেবে আল ওয়ালিদ মোহাম্মদ নামে একজনকে আনা হয়েছে রাজীব যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে আল ওয়ালিদ মোহাম্মদের সাহায্য সে নিতে পারবে এর বিপরীতে আমি একাই দুইজনের বিরুদ্ধে লড়ব তো খেলা শুরু হোক
খেলা ঘটনা হচ্ছে যে এরকম একটা যে খেলা খেলতে হবে সেই খেলাটা আপনি নিশ্চয়ই মোটামুটি চার পাঁচ দিন ধরে প্ল্যান করছেন
আমি মোটেও চার পাঁচ দিন ধরে প্ল্যান করি আমার মাথায় একটা প্রশ্নও নাই রাজীব একটা প্রশ্ন না
এবং
মোটেও না
এখন আমাকে তো আপনাকে স্টাডি করার সুযোগই দেন নাই আমি যে আপনাকে প্রশ্ন করবো সেরকম তো ওয়ালিদ ভাই আপনাকে হেল্প করতে হবে আমাকে আপনি ভালো আছেন তো না আপনি বলেন সমস্যা নেই কথা কথা বলা যাবে সাইন ল্যাঙ্গুয়েজে হ্যাঁ আওয়াজ কারণ মানে মানে যেটা করা হইলো শ্রোতাদের বুঝাই বলতে হবে মানে
আমি
শ্রুতি মাধ্যম তো হ্যাঁ একটু বুঝাই বলে
সেটা হচ্ছে এরকম যে আমরা তো রেসলিং খেলা দেখছি না সবাই যেখানে রিংয়ে রবি ভাই দেখে
ওই যে মেয়েদের যে রেসলিং
যে কোনো সব ফর্মেটে এটা আছে মনে হয় ওই যে পার্টনার থাকলে আপনি অবসেস ছিলেন সরাসরি ব্যাপারে আজকে আপনি মেয়েদের ব্যাপারে অবসেস রাজীব আপনি সবকিছু
এটা খুবই ন্যাচারাল ছেলে মাত্রই মেয়েদের ব্যাপারে কিন্তু কিছু কিছু সমস্যা আছে কারো কারো কোনো কোনো ছেলে আবার ছেলেদের ব্যাপারেও খুবই অবসেসড হয় এইটাই আন্নাচাটা
মানে হচ্ছে এটা যেটা হচ্ছে আপনি যখন ওনার সাথে কুস্তাকুস্তিতে ফ্লোরে পড়ে যাবেন এখন হ্যাঁ তখন আপনি কোনোভাবে চেষ্টা করবেন রিংয়ের কাছে এসে আমার হাতে ছুঁয়ে দিতে
আচ্ছা
তা আমি রিংয়ে ঢুকে যাবো তখন অলিদকে আনার কারণ হচ্ছে অলিদ আমাকে অলমোস্ট ছোটবেলা থেকে চেনে অলিদ আর আমি
ভ্রূণ অবস্থা থেকে
চিনে অলিদ আর আমি একই পাড়ায় থাকি তো আমার অনেক ব্যাকলগ হ্যাঁ ড্রব্যাক কিংবা অতীত আকাম কোকামের সাক্ষী হচ্ছে অলিদ এই জন্য
পার্টনার ইন ক্রাইম
যাকে বলে অলিদ তো এই জন্য আর কি অলিদকে নিয়ে আসা হয়েছে যাই হোক আমরা তাহলে খেলাটা রাজীব শুরু করি খেলার আগে দুইটা জিনিস বলে অলরেডি কিন্তু উনি দুইটা ফাউল টক করে ফেলছে একটা হচ্ছে কি লেভেল প্লেইং ফিল্ড উনি একাই বলে যাচ্ছে ফিল্ডে একাই খেলে যাচ্ছে এটা একটা আরেকটা হচ্ছে কি ওই ধরো ভুলে গেলাম তো এইমাত্র কি জানি বলতে
আচ্ছা আচ্ছা মনে
না ভুলে গেছি আচ্ছা ঠিক আছে রাজীব আমি প্রথম প্রশ্নটা করি বস
প্রথম প্রশ্ন অলিদ বেসিক কারণে আমি একটা জিনিস করছি
না 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 বস আমি প্রথম প্রশ্নটা করি সেটা হচ্ছে রাজীব আপনি এই কয়েক মাস আগেও আপনার একটা পরিচয় ছিল অনলাইনে সেটা হচ্ছে লুল আপনি ছিলেন একজন লুল ঠিক আছে আনন্দ
পার্সোনাল লেভেলে
না না
কয়েক মাস আগে আমার
না কেন আমার তাহলে তার আগে আমি একটা প্রশ্ন করিনি আমি এই পর্যন্ত মোটামুটি চার পাঁচ বছর ধরে রাজীব ভাইকে ইনবক্সে নক করি একটা রিপ্লাইও আসে নাই এবং সিম পর্যন্ত নাই এর কারণ কি তুমি জাস্ট একটা মেয়ে
আমি কি ওয়ালিদা হিসেবে লিখলে হইতো নাকি কিছু করতে হবে না আপনি জাস্ট তামিল কিছু নায়িকা আছে না মোটামুটি অপরিচিত বি গ্রেডের নায়িকা তাদের কোনো একটা ছবি লাগাবেন ওই ওয়ালিদের জায়গায় শেষে একটা এ লাগাবেন ওয়ালিদা দিবেন দিয়ে জাস্ট আমাকে
তাহলে তুমি আমি নিজে এটা ফাইন করছি
আচ্ছা
আমি খেলাটা শুরু করতে যাচ্ছি, আমি প্রস্তুত করতে চাই, সেটা হচ্ছে রাজীব কিছুদিন আগেও না এই শুনছেন আপনারা, আপনারা প্রশ্ন উত্তরের বিশেষ আসর আজকে আমাদের সাক্ষাৎকার দিচ্ছেন প্রখ্যাত লেখক ফেসবুকার রাজীব হাসান। রাজীব, আজ থেকে তিন মাস আগেও আপনার মূল পরিচয় ছিল যে আপনি একজন লুল, তারপর আপনি মোটরসাইকেলে হাত ভেঙে হয়ে গেলেন লুলা। কোন পরিচয় আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, লুল রাজীব না লুলা রাজীব? রাজীব হাসান উত্তর দেন।
আচ্ছা, লুল মানে কি এটাকে আমাদের আমাদের শ্রোতাদের বুঝতে হবে। লুল মানে হচ্ছে যার মনে অনেক ভালোবাসা,
রাইট?
মানে লুল হচ্ছে লুলের পূর্ণ রূপ হচ্ছে লর্ডস অফ লাভ, যার মনে অনেক ভালোবাসা। এই ভালোবাসা মানুষের প্রতি, এই ভালোবাসা প্রকৃতির প্রতি, এই ভালোবাসা দেশের প্রতি, এই ভালোবাসা সমাজের প্রতি, এই এই যেই দুস্থ শিশুরা দুবেলা পেট ভরে খেতে পায় না।
হ্যাঁ,
যেই শিশুটা পড়াশোনার সুযোগ পায় না, শিক্ষার আলো থেকে
বঞ্চিত,
তার প্রতি ভালোবাসা, যে গাছটা পানি পায় না শুকিয়ে যাচ্ছে, যে গাছটার জীর্ণ জঙ্গলে বড় হচ্ছে এক আগাছার মধ্যে, সেই গাছটার প্রতি ভালোবাসা, যে শালিকটার ডানা ভেঙে গেছে উঠতে পারছে না সেই শালিকটার প্রতি ভালোবাসা, যেই মাছটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে
আমি জায়গা
একটু পর তাকে বটি দিয়ে কাটবে, সেই মাছটার প্রতি ভালোবাসা, সেই অর্থে আমি অবশ্যই লুল। এবং আপনি বললেন লুলা, এটা রবিভাই খুবই প্যাথেটিক যে আপনি খুবই একটা হার্শ ওয়ার্ড উচ্চারণ করেছেন, এটি ঠিক না। শ্রুতি মাধ্যমে না আমি বলি ওই ভাই, শ্রুতি মাধ্যমে খুবই কর্কশ একটা শব্দ আপনি উচ্চারণ করেছেন, আমি সত্যিকার অর্থেই মানে যদি কেঁদে দেওয়ার সুযোগ থাকতাম কেঁদে ফেলতাম, আমার জন্যে না, কারণ এই রেডিওতে অনেক শ্রোতা শুনছে, তাদের হয়তো বিভিন্ন শারীরিক সমস্যা আছে।
আচ্ছা রাজীব, আরেকটু হেল্প করি,
আমাকে আক্রমণ করতে গিয়ে তাদেরকে আক্রমণ, আপনার যত তীর আপনি আমার দিকে তাক করুন, আপনার যত বিষ আপনি আমাকে ঢেলে দিন, আপনার যত ছুরি আমাকে বিদ্ধ করুন, কিন্তু আমার শ্রোতাদের আহত করবেন না। এই অনুষ্ঠানটা পবিত্র অনুষ্ঠান, আচ্ছা এই অনুষ্ঠানকে অপমানিত করবেন না।
হ্যাঁ, আর কি প্রশ্ন আছে? প্রশ্ন না, এরপর আপনি আমাকে প্রশ্ন করবেন, কিন্তু আপনার উত্তর একটা ভুল ছিল, সেটা হচ্ছে আমি আপনাকে লুল বলছি, লোল বলি নাই, লোল হচ্ছে লস অফ লাভ,
না লুল মানে
না 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 লুল মানে
উনি উনি মনসুন থেকে ঘুরে আসছে তো উচ্চারণটা ওইখানকার হয়ে
গেছে লুল। হ্যাঁ, সেটা হচ্ছে লুল হচ্ছে এল ইউ এল, এটার মানে হচ্ছে যে লোড আন্ডার লাভ, ঠিক আছে, মানে ভালোবাসার লোড এত বেশি নিয়ে ফেলছেন এই জন্য আপনি লুল, ঠিক আছে, তো লুল থেকে লোলা, যাই হোক এটা একটা। আর দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে ভালোবাসা বস আন্ডারওয়্যারের মতো, প্রত্যেকটা ছেলের এটা লাগে, প্রত্যেকটা মানুষের এটা লাগে, কিন্তু এটা দেখিয়ে বেড়াতে হয় না, আপনি আন্ডারওয়্যার দেখাই বেড়ান সবাই,
সবার ভালোবাসা আন্ডারওয়্যারের মতো না, বুঝলি, সবার ভালোবাসা কারো কারো ভালোবাসা বৈশাখী শাড়ির মতো,
আচ্ছা
যেটা দেখিয়ে বেড়াতে হয়, চুরির মতো যেটা পরে রিমঝিম শব্দ করতে হয়, নূপুরের মতো।
তা আপনার ভালোবাসা আন্ডারওয়্যার না, এটা
আমার ভালোবাসা আন্ডার, আপনার ভালোবাসা আন্ডারওয়্যারের মতো হতে পারে এবং সেটা হয় স্বাভাবিক, আমার ভালোবাসা আন্ডারওয়্যারের মতো।
এবার আপনি আমাকে,
এবং আপনার ভালোবাসা আন্ডারওয়্যার বলতে আপনি কি মিন করছেন আমি জানি, কি কারণ আন্ডারওয়্যার হচ্ছে প্রতিদিন চেঞ্জ করতে হয় না, সেটাই, এবং আপনিও আপনার ভালোবাসা প্রতিদিন চেঞ্জ করেন, আপনার হিসাব রাখি মুশকিল, আপনার মানে একটা থাকে না যে রিলেশনশিপ স্ট্যাটাস, আপনার কারেন্ট রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি কার সঙ্গে প্রেম করছেন সেটা বুঝে ওঠা আমার তো দূরের কথা, ওয়ালিদের তো দূরের কথা, আপনার নিজের পক্ষেও কঠিন, আপনি নিজে বুঝতে পারেন আপনি কার সঙ্গে ইনভলভ। আচ্ছা, আর একটা কি প্রশ্ন?
না না না, আমি একটা প্রশ্ন করছি, এবার আপনি আমাকে প্রশ্ন করবেন,
রোহিত আপনার তো
মানে উনি নিজেই খেলার নিয়ম মানে
আমি রোহিত আপনার তো ভালো মানুষ কেন বলেন?
ওয়েল রাজীব, আমি ভালো মানুষ না রাজীব, আমি ভালো মানুষ না, আমি অসম্ভব খারাপ একটা মানুষ, আমার মনের অন্ধকার ভর্তি, আমার হৃদয়ে কামনা আছে, বাসনা আছে, লোভ আছে, লালসা আছে, আর মোটেও ভালো মানুষ না। এবার আপনাকে একটা প্রশ্ন করে বস,
আপনার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বলেন,
আপনি এত খারাপ কেন?
কারণ একটা কথা আছে যে
হুবহু উদ্ধৃতি দেওয়াটা খুব মুশকিল আমার কাছে মনে নেই একদম হুবহু লাইনটা, যে আলো বলে অন্ধকার তুই কেন এত কালো, আর কালো তখন উত্তর দেয় আমি কালো তাই তুমি আলো। রবি ভাই আমি খারাপ জন্যই আপনি ভালো, আমি অন্ধকার জন্যই আপনি আলো, আপনিও যদি আলো হতেন আমিও যদি আলো হতাম আপনাকে আলাদা করে আবিষ্কার করা যেত না, একই ঘরে দুইটার সমান পাওয়ার লাইট জ্বললে কোন লাইটের কোনটা আলো বোঝা যায় না, ঠিক আছে, এ কারণেই আমি অন্ধকার, এ কারণে আমি খারাপ, যেন আপনি অনেক ভালো থাকতে পারেন রবি ভাই।
আর এই দুজনের মাঝখানে মনে হয় আমি ডিম লাইট, একদিক থেকে অন্ধকার আর একদিকে আলো।
এবার আপনার প্রশ্ন করার পড়া, আমি আসলে প্রশ্ন ভাবিই নাই, আমি প্রশ্ন
না আমি আমিও তো দেখেন না আমি উল্টা উল্টা প্রশ্ন করছি।
আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন?
আমি সবচেয়ে বেশি ভালোবাসি জর্জে।
আপনি আগের সাথে উত্তর দিলেন আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার নিজেকে, চায়ের দোকানে আপনি উত্তর দেন আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন এ কে, চারুলতায় গিয়ে আপনি উত্তর দেন সবচেয়ে বেশি ভালোবাসেন আপনি ও কে, হ্যাঁ ও কে কিন্তু, হ্যাঁ ঠিক আছে ওকে ওকে মানে সর্বনাম অর্থে ওকে এ ও আছে না সর্বনাম অর্থে মানে ইংলিশ ক্যাপিটাল
উত্তরটা দিছি, ঠিক আছে আমার উত্তর নিয়ে আপনি অ্যানালাইসিস করেন
আর করতে হবে করতে তো হবে আপনি ভুল উত্তর দিলে শ্রোতাদের
এটা আসছে আপনি বলছেন সঠিক আমি ঠিক জানি না বাট আমি সবচেয়ে বেশি ভালোবাসি জর্জিয়াকে।
আচ্ছা
জর্জিয়া আমার ভালোবাসা।
আচ্ছা ওয়ালিদের কিছু বলার আছে
থাক বলেন রবি ভাইয়ের ভালোবাসা নিয়ে আমি আসলে কিছু বলতে
চাই না, ভালোবাসার বর্ণাঢ্য অধ্যায়,
হ্যাঁ হ্যাঁ ওই বর্ণাঢ্যটা দেখেই মানে এতবার চেঞ্জ, আপনি যেটা কি জানি বলতেছিলেন একটু আগে সকালে আন্ডারওয়্যারের ব্যাপারটা যেটা, আমি আসলে ওইটাতেই ত্যাক্ত আর কি, আমি এখন চিনি না
তখন রবি ভাই কার নাম করতো এবং কার নাম জুপতো এবং বলতো ওকে ছাড়া আমি বাঁচবো, এখন যেটা বলে আর কি মুখে বলছে জর্জিয়াকে সে বাঁচবে না, তখন সে কার নাম বলতো যে মুক্তি ছাড়া আমি বাঁচবো না।
আপনি কঠিন প্রশ্ন,
আমি আপনাকে এখান থেকে বের হওয়ার পরেই আপনি কি খাবেন বলেন, আমি নান কাবাব রুটির।
আচ্ছা আমাদের নিজেদের ভিতরে একটা এখানে বলার কি আছে, ওটা থাকুক। হ্যাঁ আমি বলতেছি যে আপনি যে নাম জানতে চাইছেন কঠিন প্রশ্ন, কিন্তু রবি ভাই নিজেও সেই নাম মনে করতে পারবে না এখন, আর আমি দেখার পর থেকে তো মানে এত চেঞ্জের পর আমার নামগুলো আসলে মনে নাই।
আমাদের এই সাক্ষাৎকার পর্ব কতক্ষণ চলবে ভাই?
যতক্ষণ চালানো যায় বস। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যখন একটা মেয়েকে দেখেন, ঠিক আছে, আপনি কোন দেখাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, চশমা পরে না চশমা ছাড়া?
মানে বোঝা যায়নি, উনি চশমা পরে নাকি মেয়ে চশমা?
না 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 মানে রাজীব কি চশমা পরে?
চশমা ছাড়াও তো আপনি দেখেন, মানে আমি চশমা খুলে মেয়েটাকে দেখতে পছন্দ করি নাকি
চশমা পরে মেয়েটাকে দেখতে পছন্দ করি?
চশমা খুলেই আমি মেয়েদেরকে দেখতে বেশি পছন্দ করি, কারণ আমি যখন চশমা খুলি তখন আমি পুরো পৃথিবীটাকে ঝাপসা দেখি, পুরো পৃথিবীটা আমার কাছে,
ওয়াও ওয়াও এটা সুন্দর করেছো,
পুরো পৃথিবীটা আমার কাছে রহস্যময় একটা পৃথিবী মনে হয়, এবং আমার কাছে মনে হয় মেয়েদের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে তার রহস্যময়তায়, তো আমি প্রত্যেকটা মানবীকে রহস্য মানবী হিসেবে আবিষ্কার করতে চাই,
অসাধারণ,
এই কারণে আমি প্রত্যেকটা মেয়েকে প্রথম দেখা চশমা খুলেই
দিই। আপনি খুবই ভালো,
হ্যাঁ ডেফিনেটলি, আমি আই এম স্পিক ফ্রম মাই হার্ট, ইয়েস আমি একই কথা বলবো, হৃদয় থেকে বলবো,
আমি
হৃদয় উত্তর দিন।
এবার আপনি আমাকে প্রশ্ন করেন, হ্যাঁ
খুব টাফ রয়ে আমি প্রশ্ন করেন,
আচ্ছা
আপনি প্রথম ইয়ে প্রশ্ন করা যাবে, খুব রোমান্টিক।
হ্যাঁ হ্যাঁ,
আপনি প্রথম চুমু কাকে খাইছেন?
ওয়েল আমাকে এটা মনে করতে হবে, প্রথম চুমু কাকে খাইছেন?
আপনি সময় নেন, সমস্যা
নেই, প্রেম বিষয়ক নাও হইতে পারে, সেটাই আমি বলতেছি, প্রথম চুমু আমাকে কে খাইছে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে খুব সম্ভবত আমাকে প্রথম চুমু আমার মা খেয়েছেন, তারপর হয়তো বাবা, তারপর মামা টামা, এবং আমি যদি প্রথম চুমু কাকে খাই সেটাই আমি মনে করার চেষ্টা করছিলাম, যে আমি কি আমার বাবাকে চুমু খেয়েছি না মাকে চুমু খেয়েছি, বাট চুমু নিয়ে কিন্তু আমার একটা অসাধারণ গল্প আছে, আপনাকে বলি চুমু চুমু বিষয়ে। আপনি মোতাহের হোসেন চৌধুরীর নাম শুনেছেন?
আমাদের এলাকার একজন ব্যবসায়ী আছে মোতার, মোতা চৌধুরী,
কাজী মোতা হোসেন,
কাজী মোতার,
কাজী আনার হোসেনের বাবা,
কাজী মোতা হোসেন, এবং বাংলাদেশের প্রথম বিজ্ঞান লেখক,
এবং শুধু মানে উনি কেবল বিজ্ঞান, উনি একজন মহান মানুষ ছিলেন। তা আমার বাবা ছোটবেলা, এটা আমি বাবার কাছ থেকে শুনেছি, ছোটবেলায় কোনো এক পার্কে নিয়ে গিয়েছিলেন, ঠিক আছে, এবং আপনি আমার বয়স হয়েছে 28, তারপর 28 বছর বয়সে, 28 বছর বয়সে আমার রূপের যতটুকু আছে, আমি যখন শিশু ছিলাম,
হ্যাঁ,
আমার রূপ আরো বেশি ছিল। তো
মানে পানি খাবে আঠাশ শব্দটাকে হজম করতে
পারছে, প্লিজ রাজীব, উত্তরের মধ্যে ইন্টারনেট পছন্দ
না, 28 কি তখন ছিল না এখন আপনার
কথাটা বলতে ভালো বেশ নাইস।
যখন পার্কে আপনার বাবা নিয়ে গেল তখন 28 ছিল
না, এখন 8।
আচ্ছা ঠিক আছে,
তখন মোতায়ের যদি একদম খুবই বাচ্চা,
আমি ভুলে যাবো, আমি একটা কথা বলি, আপনি গল্পটা মানে ভুলে যাওয়ার কারণে জাস্ট ইন্টারাপ্ট করতেছি, আমার জন্মদিনের দিন ওই 41 লেখা কেক তো দেওয়া হলো না, একজন আমাকে খুব সিরিয়াসলি প্রশ্ন করলো যে আপনাকে দেখলে কিন্তু মনে হয় ইয়াং মনে হয়, কেন আর ইয়াং মনে হয়, আমি উত্তর দিলাম যে প্লাস্টিক সার্জারি করছে। শ্যামক পরে জানতে চাইলো কিরকম খরচ পড়লো। মানুষ কিন্তু আপনি যে 28 বললেন, মানুষ কিন্তু সত্যি সত্যি বিশ্বাস করে আপনার বয়সে 28।
আচ্ছা ঠিক আছে,
রেডিও মাধ্যমে মিথ্যা,
শুধু বিশ্বাস না, ওই বিশ্বাসের পরের ধাপে পর্যন্ত চলে যাচ্ছে, 28 বছরের ছেলে তো ভালোই।
এরপরের প্রশ্নটা আমি আসতেছি, আমি এক উত্তরটা দিয়ে নিই,
আপনি দেখি লিস্ট করতে দেখি, আমি একটু
সেটা হচ্ছে যে এই মোটরেশন সেটিরই আমাকে চুমু খাইছিল পার্কে,
হ্যাঁ,
বাচ্চা খুবই বাচ্চা, এবং সে কি বলছিল জানেন, আই কিস দি ফ্লাওয়ার, মানে আমার চরিত্রের যে মাধুর্যতা, আমার ভেতরের যে সৌন্দর্য, আমার আমার অন্তরের যে শক্তি, এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব না।
খুব
কাজী মোতাহার হোসেন চৌধুরীর মতো যারা বিজ্ঞ বিধজ্ঞ বিচক্ষণ মানুষ, দূরদর্শী মানুষ, তারা ঠিক বুঝতে পেরেছিলেন।
এখন আপনাকে আমি একটু ফুটনোট যোগ করে দিই এখানে, মানে ফুল ব্যাপারটা, ফুলও অনেক রকমের হয়, ঠিক আছে, গোলাপ ফুল, শাপলা ফুল, হ্যাঁ শাপলা ফুল হয়, ডুমুরের ফুল হয়, ক্যাকটাসের ফুল হয়, হ্যাঁ বহু ধরনের ফুল হয়। এটাও বুঝতে হবে যে মোতাহার হোসেন চৌধুরী ফুল বলছে কিন্তু বলে দেয়নি কোন ধরনের ফুল,
আপনার কি
ডুমুরের ফুলও হতে পারে, তাই না? যেটা আপনার চরিত্র নিয়ে সে বলছে যে তার আপনার চরিত্র বুঝেইতে সে ফুল দিত মিন করছে, আমার সন্দেহ হয় যে তিনি এখন বেঁচে থাকলে তার স্টেটমেন্ট ঠিকই থাকতো, শুধু একটা ফুটনোট যোগ করে বলতে, হ্যাঁ তার চরিত্র ফুলের মতোই কিন্তু সেই ফুলটাকে ডুমুরের ফুল
না, আমার চরিত্র নিয়ে উনি কথা বলবেন, বাচ্চা ছিলাম চরিত্র নিয়ে কেন কথা বলবেন, সবাই তো আপনার মতো,
চরিত্র মানে ক্যারেক্টারিস্টিক,
সবাই তো আপনার মতোই না, যাই হোক শব্দটা আমি নাই ব্যবহার করলাম যে বাচ্চাদের নিয়ে আজে বাজে চিন্তা করবে, যাই হোক
না, নাকি
লাস্ট কবে ডাক্তার আপনি সেই
ওষুধ খাইছেন আজকে রাজীব আপনি, এটা আমার প্রশ্ন কিন্তু একটা,
না না
এটা আমার প্রশ্ন হিসেবে কাউন্ট করা
হয়, সেই প্রশ্নটা কিন্তু কমন পড়ে যাচ্ছে, 15 বছর ধরে ওই ভাই এই প্রশ্নটা আমাকে করে, যেদিন দেখা হয় সেদিন, আজকে শুনলাম রাজীব কেউ করতেছে,
মানে খুব ভালো মানে, না আমি ওষুধ খাইনি, আমার সিরিয়াস ধরনের মাইগ্রেনের প্রবলেম আছে, আমি অলমোস্ট 6 বছর ধরে প্রতিদিনই একটা ওষুধ খেয়ে যাচ্ছি, এবং আমি রিসেন্টলি আরেকজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছি, তিনি মেডিসিন স্পেশালিস্টের পাশাপাশি একজন নিউরো স্পেশালিস্টও, তিনি আমাকে বলেছেন এই যে ওষুধটা আপনি খাচ্ছেন এটা কিন্তু সাইড এফেক্ট আছে, এটা কিডনিতে একটা এফেক্ট করবে, আরেকটা হচ্ছে আপনার হাত কাঁপার একটা রোগ দেখা দিবে, এই রোগটার নাম জানি কি বলে, হাত কাঁপা,
অ্যালজাইমার,
ওই টাইপের আর কি, কিন্তু তারপর ওই ওষুধটা আমি খেতে হয় আমাকে, কিন্তু আমি তাই ভুলে যাই রবি ভাই, আপনি জানেন আমি খুব ভুলো মনা, এবং কবিরা খুব ভুলো মনা হয়, কবিরা খুব বেখেয়ালি হয়, এরকম একটা গল্প আছে যে শামসুর রহমানের সঙ্গে দেখা করতে আসছে এক লোক, শামসুর রহমানের সামনে বসে চা খাবো, আস চা, চা দিয়ে গেছে, চা ঠান্ডা হয়ে গেছে শামসুর রহমানের, মনে নেই চা খাওয়ার, এরকম প্রায়ই আমার চায়ের কাপ ঠান্ডা হয়ে যায়, আমার খেতে মনে থাকে না, প্রায়ই আমি ভাত খেতে বসে ভুলে যাই যে আমার আমি ভাত খাচ্ছি, হঠাৎ করে মনে দেখা যায় যে ভাত ভাতের ঝোল শুকিয়ে গেছে, তা আমি খুবই ভুলো মনে, আমি সব ভুলে যাই, বাড়ি থেকে বের হওয়ার সময় মানি ব্যাগ নিতে ভুলে যাই, পেস্ট লাগাতে হবে নাকি শেভিং ক্রিম লাগাতে হবে এটাও ভুলে যাই, অনেক সময় পেস্টের বদলে শেভিং ক্রিম লাগিয়ে ফেলি, আমি প্রায় সময় ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই, সবচেয়ে বেশি ভুলে যাই একলাবতীকে, যাকে সবচেয়ে বেশি মনে রাখা উচিত, তো আমার রোগী আছে ভুলে যাওয়ার, তো আমি মনে থাকে না আসলে ওষুধ খাওয়ার কথা তো, যার ফলে খাইনি আজকে ওষুধ,
আজকে
আপনাকে প্রশ্ন করবো না,
করেন প্রশ্নটা করেন,
করবো,
হ্যাঁ প্রশ্ন
করবেন কি করবেন না তাও ঠিক করে দিচ্ছে একজন।
আচ্ছা আমরা ওটা খুব ভালো প্রশ্নে যাই, মানে এখন তো ফাজলাম হলো।
আচ্ছা আপনি
লেখালেখি করেন কেন এই প্রশ্নটা?
আমি কেন লেখালেখি করি এটা নিয়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমি এই প্রশ্নের উত্তর দেবো আমি কেন লেখালেখি করি। খুবই ভালো প্রশ্ন আছে, থ্যাংক ইউ। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিবেন তার ছবি, আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স ইংরাজি ভাসান এবং আমাদের দুজনের সঙ্গে রয়েছেন আল ওয়ালিদ মোহাম্মদ। রাজীব, আমাকে বিরতির আগে কি প্রশ্ন করেছিলাম বস?
আপনি কেন লেখেন, মানে আমি বলি প্রশ্নটা আমি কেন করেছি। প্রশ্নের ধরনটা নির্ভর করে সংলাপ প্রক্ষেপণের উপর। আমি খুব ভদ্রভাবে বলি আপনি কেন লেখেন, প্রশ্নটা আসলে হওয়া উচিত আপনি কেন লেখেন, কেন লেখেন ভাই?
না লিখলেও তো
না লিখলেও তো
এইসব ছাই পাশ লেখার মধ্যে সেটি হচ্ছে রাজীব, আমি মানে আমার মানে ধরেন কোনো কোনো মানুষ ছোটবেলা থেকে একটু সাইকো হয়ে যায়, আমি ছোটবেলা থেকেই সাইকো, আমার মানে আমার আমার মানসিক অসুস্থতার ধরনটা কি জানেন, আর মানসিক অসুস্থতাটা হচ্ছে যে আমি কাউকে মুগ্ধ করব। এখন এক মানে করবো না করবই করবই মানে যেভাবে আমি কাউকে না কাউকে মুগ্ধ করবো, এই অসুখ থেকে আমি আজও বেরোতে পারিনি। মানে আপনি কি চান, একটা মানুষ কি চায়? সে তার স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায়, সে নিজের কাজ করবে, হ্যান করবে, চান করবে, সমাজের দায়িত্ব পালন করবে। কিন্তু আমারই হচ্ছে আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা যে আমি মানুষকে মুগ্ধ করবো, মানুষকে চমকে দেবো, মানুষকে বিনোদন দেবো। এখন মানুষকে মুগ্ধ করার অনেকগুলো উপায় আছে, আপনি ভালো গায়ক হতে পারেন, গান গে ভালো ছবি আঁকতে পারবেন, ছবি এঁকে কাউকে মুগ্ধ করতে পারেন। সবচেয়ে ভালো মুগ্ধ করার বিষয় হচ্ছে আপনি যদি ম্যাজিশিয়ান হন, ম্যাজিক দেখে মানুষকে চমকে দেবেন। তা আমার ছোটবেলা থেকে কোনো প্রতিভাই ছিল না, কোনো মেধাই ছিল না, এর জন্য আমি লেখালেখিটা দেখলাম সবচেয়ে সহজ। ঠিক আছে, আমি লিখি, আমি কিন্তু 100টা মানুষকে মাথায় লিখে রাজীব রেখে লিখি না, আমি একজনকে মাথায় রেখেই লিখি এবং আমি ভাবি যে সে লেখাটা পড়ে মুগ্ধ হবে। আমি তো ফেসবুকে সেটা স্ট্যাটাস আকারে দিচ্ছি, উপন্যাস আকারে সেটা বের করছি, তো আমার মাথায় থাকে একজন মাত্র মানুষ যে আমি তাকে মুগ্ধ করার জন্য আমি লিখছি। এই আমার একটা প্রশ্ন আছে বস, সেটি হচ্ছে যে আপনি প্রথম কবে চুমুকান?
আমি প্রথম কবে চুমুকান?
মানে প্রথম কাকে চুমুকান? প্রেমের চুমু, মানে ওটা
প্রেমের চুমু। আচ্ছা সেটা আমি বলি, এর জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ দুজনের কাছে। একজনের নাম হচ্ছে মৌসুমি, অভিনেত্রী মৌসুমি, আর আরেকজনের নাম আমি জানি না, জানি না মানে ভুলে গেছি, জানতে জানতাম না না ময়ূরী না, মৌসুমি এটা মনে আছে, একদম মৌসুমি এটা এক্স্যাক্ট আমার মনে আছে, একদম স্পষ্ট মনে আছে।
কোন সময়কার আরেকজন?
সেটা 2002 সালের দিকের ঘটনা হবে,
মানে চিত্রজগতেই,
মানে রবি চুমু বলতে তো রোমান্টিক অর্থে, রোমান্টিক অর্থে বুঝেছেন। এখন মৌসুমির কথাই জেনে বললাম, কারণ মৌসুমি সেই সময় একটা সিনেমা করেছিল মেঘলা আকাশ নাম সিনেমাটা। সিনেমাটা হচ্ছে আপনার এইচআইভি আক্রান্তদের নিয়ে আর কি, একে তো এইচআইভি আক্রান্ত টপিক। হ্যাঁ, তারপর
মৌসুমি,
মৌসুমি সব মিলায়, তারপর বাংলা সিনেমার খুবই দুর্দিন চলছে,
আপনি সব মিলায় ছবিটা,
তো সেই সিনেমা দেখতে গেলাম, আমি জানতাম না, আমি ভাবছিলাম খুব রোমান্টিক সিনেমা হবে, এটা নামটা শুনেন আপনি মেঘলা আকাশ, খুব রোমান্টিক। তো তখন নতুন নতুন প্রেম করি, নতুন না প্রেমের বয়স অনেক দিন হয়ে গেছে, ইনফ্যাক্ট প্রেম ততদিনে প্রেম প্রায় 1.5 বছর হয়ে গেছে প্রেম, কারণ আমি খুবই লাজুক, খুবই শাই রই, এবং আমি ইন্ট্রোভার্ট।
হ্যাঁ আচ্ছা,
এবং আমি জোর করে কিছু চাইতে পারিনি, কেউ আমাকে যতক্ষণ না কিছু দিচ্ছে, যেমন জাহিদ যে টাকাটা দেয়, আমি এই পর্যন্ত একজনে জাহিদকে বলতে জাহিদ টাকাটা কি দেবেন, জাহিদ নিজের থেকে যতক্ষণ না দেয় আমি চাইতে পারি না। এমনও হয়েছে, আমি এই প্রসঙ্গে আরেকটু মানে ব্যাখ্যাটা একটু বড় হয়ে যাচ্ছে, এই প্রসঙ্গে এমন হয়েছে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার একমাত্র জীবিকা একমাত্র অবলম্বন হচ্ছে মোহাম্মদপুরে একটা টিউশনি, বাসা থেকে টাকা পয়সা খুব একটা আসে না, আমি টিউশনি দিয়েই চলি। সেদিন আমার পকেটে মাত্র 5 টাকা, তখন সম্ভবত 7 টাকা বা এরকম ভাড়া ছিল শাহবাগ থেকে, না তখন আরো কম ভাড়া ছিল সম্ভবত, মানে আমার শুধু যাওয়ার ভাড়াটা ছিল, যাওয়ার ভাড়াটা না 1 টাকা কম ছিল আমার, এটা মনে আছে। কেন মনে আছে আমি বলি, আমি 1 টাকা কম ভাড়া দিয়ে আমি খুব জড়সড় হয়ে, তখন ঢাকায় নতুন আসছি, খুব জড়সড় হয়ে এক কোনায় বাসের এক কোনায় বসে আছে, আমার বারবার মনে হচ্ছে এই বুঝি কন্ডাক্টর আসে বলে আপনি 1 টাকা ভাড়া কম দিচ্ছেন, আপনি বাস থেকে নেমে যান, আমার খুব স্পষ্ট মনে আছে। বারবার যখন কন্ডাক্টর ভিড়ের মধ্যে দিয়ে আসে তখন আমি খুব জড়ো সরে লুকানোর চেষ্টা করি, কারণ কন্ডাক্টর কিন্তু আমি 1 টাকা কম ভাড়া দিচ্ছি, এটা কন্ডাক্টর এই বুঝি ধরে ফেললো। সেই অবস্থায় আমি টিউশনি করিয়েছি, তখন মাসের অলরেডি 10-15 তারিখ, আমি খুবই স্বাভাবিকভাবে এক্সপেক্ট করছি যে আছে টাকা দিবে, টাকা না দিলেও আমি চাইবো আমাকে টাকা দেন, আমার হলে গিয়ে ভাত খাওয়া তো দূরের কথা, আমার মোহাম্মদপুর থেকে যাওয়ারই ভাড়া নেই। কিন্তু আমি সারাদিন পড়ানোর পর টাকাটা আমি চাইতে পারিনি, আমি হেঁটে হেঁটে সেদিন মোহাম্মদপুর থেকে হলে যাইনি, বন্ধুর এক মেসে গিয়ে উঠছিলাম, বন্ধুর আশ্রয় নিতে হয়েছিল। এই জন্য এই কথাটা বললাম যে আমি চাইতে পারি না, এবং আমি আমার প্রেমিকার হাত ধরতে চাওয়ার এটা খুবই আমার খুবই সময় লেগেছিল, প্রায় অলমোস্ট 1 বছর লেগেছিল জাস্ট প্রেমিকার হাত ধরতে চাওয়ার এই কথা, এবং চুমু খাইতে লাগছিল অলমোস্ট 1.5 বছর। এবং ইয়ে একটা গান আছে, সাহসী চুম্বন আজও পারেনি সে, ইয়ের গান চন্দ্রবিন্দুর একটা গানের একটা লাইন আছে, তা আমার জন্য সেটা ছিল খুব সাহসী এক চুম্বন, এবং সেটা ছিল ওই যেটা বললাম গল্পটি এখান থেকে শুরু হয়েছিল, মৌসুমীর সিনেমা চলতেছিল এবং আমরা হলে গিয়ে ঢুকে দেখলাম পুরো হলে 5-6 জন লোক দর্শক, আমি এবং আমার প্রেমিকা, আর বাকিরা হচ্ছে টিকিট চেকার বা হল নিয়ন্ত্রণের কর্মী, বাকি দর্শক আপনার মাত্র 2 জন। এবং এই জন্য আমি বাংলা চলচ্চিত্রের প্রতি ভীষণ ভীষণ রকমের কৃতজ্ঞ, অন্ধকার হল, বাংলা চলচ্চিত্রের এই দুর্দশা যদি না হতো হয়তো আমার জীবনের প্রথম চুম্বন কখনোই সেখানে হতো না, এবং হয়তো দেখা গেল তারপর সাহস করে উঠতে আমাকে আরো 1.5 বছর, আরো 3 বছর, আরো 6 বছর অপেক্ষা,
মানে কিছু করার না পেয়ে, মানে দেখার না পেয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন।
অন্য কাজে বলতে হয়তো অনেক কিছু মিন করে, আমরা জাস্ট খুবই
মানে আপনি
সুইট একটা চুমু আমি খেয়েছিলাম, এবং আমার প্রেমিকাও আমাকে একটা খুব সুইট চুমু খেয়েছিল, এবং আবারও বারবার কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি মৌসুমীকে, বারবার কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সেই চলচ্চিত্রের নায়ককে, প্রডিউসারকে এবং পরিচালককে। রবি আপনি
আমার এই
ক্ষেত্রে আপনি প্রথম
প্রশ্ন না, আমার এই ক্ষেত্রে একটা জোকস মনে পড়েছে, আপনি যখন চুমু এবং বাস ভাড়া মানে টাকা চুমু এগুলো কি জানি বলতেছিলেন, তখন আমার একটা জোকস মনে পড়ে গেল পুরাতন, সেটা এরকম। আচ্ছা একটু অ্যাডাল্ট কি তো বলা যাবে না,
না না
আপনার সবাই তো বয়স অনেক বয়স,
না না
না না না না অত অত অ্যাডাল্ট। আচ্ছা বলি সেটা হচ্ছে এরকম,
আমি কিন্তু খুব ভয়
পাচ্ছি, না না এত ভয়ের কিছু নেই, চুমু নিয়ে আর কিছু না। তো সেটা এরকম ছিল, অনেকটা মানে এক হাজব্যান্ড বিদেশে থাকেন আর কি, ধরেন মধ্যপ্রাচ্য বা এরকম কোথাও, আর তার ওয়াইফ সভাপতি দেশে থাকেন এবং নিয়মিত তাকে টাকা পয়সা পাঠাতে হয়, তো কোনো এক মাসে হয়তো কিছু টানাটানির ফলে টাকা পাঠাতে পারেনি আর কি, তো ওই জন্য সেই হাজব্যান্ড তার স্ত্রীর কাছে একটা চিঠি লেখে, জান এই মাসে বেতনের টাকা পাঠাতে পারলাম না, তার বদলে 100টা চুমু পাঠালাম, জান রাগ করো না প্লিজ। তো এইটার উত্তরে পরের মাসে বউ উত্তর পাঠায় আর কি, সেখানে সেটা ছিল এরকম অনেকটা, জানু তোমার 100টা চুমুর জন্য ধন্যবাদ, খরচের বিস্তারিত জানালাম, দুধওয়ালা 1 মাসে 2টা চুমুতে রাজি হয়েছে, 2 বিদ্যুৎ বিল বাবদ 7টা চুমু খরচ কোন রকমে 7টা চুমুতে পার করলাম, 3 বাড়িওয়ালা প্রতিদিন এসে 2টো করে চুমু নিয়ে যাচ্ছে ভাড়ার বদলে, 4 দোকানদার শুধু চুমুতে রাজি হচ্ছে না, তাকে অন্য কিছু দিয়েও কিছু খুশি করতে হচ্ছে, 5 অন্যান্য খরচ বাবদ আরো 33টা চুমু লেগেছে, এটি তোমার জান। আমি ভাবলাম যে আপনি যখন বাস ভাড়ার কথা বলতেছেন, এখন যে কি আপনি চুমু দিয়ে বাস ভাড়া ম্যানেজ,
চুমু নিয়ে আরেকটা খুব ভালো কথা আছে, এটার সঙ্গে বাস খুব জড়িত। তো একটা বাসে পাশাপাশি সিটে 4 জন যাচ্ছে, একটা বৃদ্ধা, একটা লোক মধ্যবয়স্ক লোক রবিভাইয়ের মতো, একটা খুবই তরুণ আমার মতো তরুণ,
হ্যাঁ 30 বছর বয়সে
পাশাপাশি বসে যাচ্ছে, এবং এটা হচ্ছে ইউরোপের একটা ঘটনা, যে মোটামুটি তারা
ঠিক আছে
মোটামুটি তারা একটা গোল হয়ে বসে আছে, বলো মুখোমুখি বসে আছে, ইউরোপের বড় বাসগুলো যেরকম হয়। তো বাসটা একটা টানেলের মধ্যে ঢুকছে, ঢোকার পর অন্ধকার হয়ে গেছে, সব অন্ধকার হওয়ার মুহূর্তে হঠাৎ করে একটা চুমুর শব্দ, চাকার সুপুর একটা চুমুর শব্দ, তার ঠিক পর ঠাস করে একটা চরের শব্দ শোনা গেল। এখন বুড়িটা ভাবতেছে কি দিন কাল পড়লো, নিশ্চয়ই ছেলেটা মেয়েটাকে চুমু খাইছে, মেয়েটা দিছে একটা চর, মেয়েটা ভাবতেছে নিশ্চয়ই আমি মনে করে ওই ছেলেটা বুড়িটাকে চুমু খাইছে, আর বুড়িটা সঙ্গে সঙ্গে দিছে এক চর, ছেলেটা ভাবতেছে আশ্চর্য চুমু তো আমি খাইনি, চর আমি কেন খাইলাম, আর লোকটা ভাবতেছে
মুখে চকাশ করে চুমুনিটা শব্দ করে দিলাম ছেলেটাকে একটা চর।
কেন জানি মনে হচ্ছে এই গল্পটা আমি অন্য জায়গায় শুনেছি, ওখানে আজিব ছিল বোধ হয়।
কৌতুক কৌতুক পৃথিবীর কোনো কিছুই মৌলিক না এবং
আমি প্রথম রোমান্টিক চুমু খাইছি হচ্ছে মেরিলিন মনরোডে। এটা হচ্ছে এটা হচ্ছে আমি বলি যে আপনার
আরে
না সেটা না, ওই আমাদের মানে আব্বুর কালেকশনে ম্যাগাজিন ছিল, সেই ম্যাগাজিনে মেরিলিন মনরো।
আমি আবার ভাবলাম যে হয়তো আপনি মেরিলিন মনরো সঙ্গে ছবিতে অভিনয় করছেন।
না কোনো ছবিতে অভিনয় করছেন,
আপনার যা বয়স বস আপনি চালা দিতে পারেন যে আমি মেরিলিন সে কি দিন ছিল সাদা কালো তখনকার পর্দা, সেই সাদা কালো প্রেমে
সাধারণ একটা ছবি ছিল এবং আমি আমি আসলে কন্ট্রোল করতে পারিনি মেরিলিন মনরোকে চুমু খাইছিলাম। এই এইটা আমার প্রথম রোমান্টিক চুমু ছিল।
কোথায় চুমু খাইছিলেন?
মুখে
হ্যাঁ প্রশ্ন করেন। আপনি জানছেন কেন
এখন আমার কেউ পড়াশোনা করে আসেন নাই না কিচ্ছু কমন করে
আছে? আমরা আসলে না সাক্ষাৎকার দিয়ে অভ্যস্ত, সেলিব্রিটিদের যা হয় আর কি সাক্ষাৎকার নিয়ে অভ্যস্ত।
আচ্ছা রবি ভাই সাক্ষাৎকার নিয়ে অভ্যস্ত কিন্তু আছে আমাদের।
আমরা একটা ইয়ে করি রবি ভাই, আমরা আমাদের শ্রোতাদের ওই সুযোগ দিই, শ্রোতারাও নিশ্চয়ই আমাদের নিয়ে অনেক প্রশ্ন আছে শ্রোতাদের মনে এবং শ্রোতারা আমাদেরকে ফোন করে জানতে চাক আমাদের কাছে স্পেসিফিক যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং প্রশ্নটা যদি ভালো কোনো প্রশ্ন হয় মানে ভালো কোনো বলতে স্পেসিফিক মানে প্রশ্নের মতো প্রশ্ন
স্পেসিফিক
সুনির্দিষ্ট কোনো যদি প্রশ্ন থেকে থাকে শ্রোতারা আমাদের প্রশ্ন করতে পারেন। আমাদের প্রশ্ন করতে হলে ফোন করতে হবে 5815196 এই নম্বরে এবং অবশ্যই প্রশ্নটা সুনির্দিষ্ট কোনো একটা প্রশ্ন হতে হবে। এমনি ওই আমরা ওই ফোন আমরা অ্যালাউ আর করছি না।
আচ্ছা সুনির্দিষ্ট প্রশ্ন বলতে কি বোঝায়?
মানে সেটা একটা প্রশ্ন হতে হবে, ওই আপনাকে আমার ভালো লাগে, হ্যাঁ রবি ভাই কেমন আছেন, এই কেমন আছেন না একটা প্রশ্ন তাই না, ভাবি কেমন আছে।
এটা রাজীব ভাই আমাকে আপনাকে আমার ভালো লাগে এটা বলা যাবে? এগুলা বলা যাবে?
কোনো মেয়ে হলে বলতে পারে আমাকে, সেটা অ্যালাউ।
আচ্ছা এবার আমার প্রশ্ন করার পালা আছে। আমি একটু পরপরই শুনছি যে রবি ভাইয়ের প্রশ্ন করার পালা।
আচ্ছা আমি কেন লিখি এটা তো রবি জানতে চাইলাম,
এগুলো জেনে কি হবে? না এটা নিয়ে আমার কোনো আগ্রহ নাই। আমার আগ্রহ মানে আমি আপনাকে বলি, আপনি যখন একটা মেয়েকে দেখেন আপনার মনে কোন চিন্তাটা প্রথম লাফিয়ে উঠে?
যদি মেয়েটা খুবই সুন্দর হয় মানে টু বি অনেস্ট এখানে যদি আমি আপনি বলেন এখানে কনফেস করতে বসেছি, মেয়েটা যদি খুব সুন্দর হয়, সুন্দর বলতে আমি বোঝাচ্ছি না সেই বিজ্ঞাপন সুন্দর মানে শুধু ফর্সা নয়, সুন্দর মানে কালো হতে পারে সময়, আমি ট্রুলি বিশ্বাস।
আচ্ছা আপনি তো ওই দ্বিতীয় মেয়েটার কথা বলেন নাই, মৌসুমীর পরের টুকু
কোন মেয়ে
আপনি বললেন যে দুইজনের জন্য কি জানো চুমুর ঘটনা, মৌসুমীরটা বললেন, আরেকজনেরটা যে ছিল ওটা তো বলেন।
বলেন কি জানি বলতেছিলাম, আচ্ছা একটা মেয়ে, হ্যাঁ মেয়েটা যদি সুন্দর হয় এবং যাই প্রশ্ন আমাদের প্রশ্ন করতে অনেক শ্রোতা প্রশ্ন নেন, মেয়েটা যদি সুন্দর হয় অবশ্যই
হবে না
কেন
আপনি? আচ্ছা উত্তর চার শুনি
না আপনি
বলেন,
না আপনি বলেন আমি উত্তর দেওয়ার মুড হারাই গেলাম।
আমি উত্তর কারণ আমি প্রশ্ন ভুলে গেছি, আপনার উত্তর শুনে আমি প্রশ্ন ভুলে গেছি। আমি কি প্রশ্ন করছিলাম?
আপনি প্রশ্ন করছেন?
আচ্ছা সবাই কি অ্যাবসেন্ট মাইন্ডেড দেখা যাচ্ছে, সবাই কি কাউকে ভাবছেন নাকি
কি কি প্রশ্ন করছিলেন?
আমি প্রস্তুত করছিলাম একটা মেয়েকে দেখার পর কোন চিন্তাটা আপনার মাথায় প্রথমে আসে? আপনি চলে গেলেন সৌন্দর্য বর্ণনায় যে সুন্দর মানে কি, এটা আমার প্রশ্ন না। সুন্দর মানে কি? সুন্দর মানে আপনার কাছে একটা মেয়েকে নিয়ে আপনি পার্কে,
হ্যাঁ সেই প্রশ্নের উত্তর
পাশাপাশি শুয়ে থাকবেন, এটা আপনার কাছে সুন্দর
না? ঠিক আছে
আমার কাছে সুন্দর মানে আরেকটা, জাহিদের কাছে সুন্দর মানে আরেকটা, ওয়ালিদের কাছে সুন্দর মানে আরেকটা, আমাদের যে দশজন শ্রোতা শুনছেন আজকে
সেটাই তো বলতেছেন, সেই প্রশ্নের উত্তরই তো দিচ্ছিলাম। প্রশ্নের উত্তর দিতে আগে ব্যাখ্যা দেয় এক, এটা তো আর বৃত্ত ভারত না, যে প্রশ্ন আসছে তার চারটা অপশন আসছে বৃত্ত ভারত করে দিন।
আচ্ছা বলেন বলেন
প্রশ্নের উত্তর দিতে দিতে হবে,
বলেন বস।
না আমি প্রশ্ন উত্তর দেবো না, আমি খেলবো না, আমি যাই এই খেলাতে আমি নিজেকে প্রত্যাহার করি।
প্লিজ 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 দম করে না উত্তরটা দেন, উত্তরটা দেন 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 আমাকে প্রশ্ন করেন। এইটা এটাই আসলে কথাটা, উনি আসলে তাড়াহুড়া করছেন এই জন্যই প্রশ্নটা করে ফেললেন ওনাকে, যে উনি উনি কি জানো
একটা সুন্দরী মেয়ে দেখলে কি করেন? এই প্রশ্নটা করেছিলেন ওনাকে।
আচ্ছা, একটা সুন্দরী মেয়ে, একটা সুন্দরী মেয়ে দেখলে আপনার মনের মধ্যে কি চিন্তার উদয় হয়? প্রথম
একটা সুন্দরী মেয়ে দেখলে আমার মনে প্রথম চিন্তা হয় যে মেয়েটা খুবই সুন্দর, দ্বিতীয় চিন্তা হয় যে মেয়েটা যদি আমার বউ হইতো, তৃতীয় চিন্তা হয় মেয়েটাকে নিয়ে যদি আমি রিক্সায় করে হুট তুলে ঘুরে বেড়াতে পারি। এই তিনটা চিন্তা আমার মাথায় আসে।
খুবই ভালো।
আচ্ছা, আপনার মাথায় কি আসে? আমার খুব স্পেসিফিক উত্তর দেন। ওই কাব্য করার দরকার নাই, প্লিজ। আপনার কাব্য কেউ শুনতে চায় না। সরি টু সে, আপনি মাইন্ড করলেন বস।
আমার কাব্য, আমি কাব্য করতে পারি না।
আমাকে প্রশ্ন করেন
কি যে প্রশ্ন করি, যাই একটু রেডিওর শ্রোতারা তো অনেক প্রশ্ন আপনাদের জাতির প্রশ্ন রবিহের। আচ্ছা হ্যাঁ, আপনার এক্সাক্ট বয়স আসলে কত? এটা একজন প্রশ্ন,
এটা উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি আজকে
একদম আপনার আসল বয়স কত, মানে এই শোতে আপনি আপনার বয়স নিয়ে নানা রকম একবার এক রকম তথ্য দিচ্ছেন, জাতি মোটামুটি বিভ্রান্ত। আপনার আসল বয়স কত?
আমার, আমি হচ্ছি 28 চলছে, আমার 28-এর বেশি আমার বয়স।
অবজেকশন,
এই আগস্টে আমি 29-এ পাতে
আমি আমি বলতে পারি
আমার বয়স। আপনি আমাকে
আচ্ছা আচ্ছা,
আমি উত্তর দিচ্ছি এখন। আপনি আমার,
না 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 না, এই ক্ষেত্রে আমার কিছু বলার আছে।
আপনার ধারণা কি? আমি তাই আপনাকে একটু বুঝাই। আপনি তো আসছেন গ্রাম থেকে, জীবনে যে সময় মানুষ স্কুলিং হয়, মানুষ যে সময় বড় হয়, যে সময় মানুষ শেখে কোনো কিছু, সেই সময়টা কাটছে আপনার একটা পল্লী অঞ্চলে, যেখানে বিদ্যুৎ নাই, যেখানে যেখানে গরুর গাড়ি হচ্ছে একমাত্র বাহন, ঠিক আছে? সেখান থেকে আপনি আসছেন। সো আপনার ধারণা কি? আপনার ধারণা হচ্ছে যে রসিকতা করার একটাই অস্ত্র, সেটা হচ্ছে কারোর বয়স নেই।
না, একদিন প্রশ্ন করছে
না, সেটাই কারোর বয়স নিয়ে অ্যাটাক করা। এবং এটা খুব মজার হবে যদি রবিকে আমি 52 বছর, 62 বছর, 63 বছর এগুলো প্রমাণ করতে পারি। কিন্তু আমাদের ফানের যে ধারণা, আমাদের যে সূক্ষ্ম চিন্তার ধারণা, সেগুলো কিন্তু অনেক এগিয়ে গেছে, ঠিক আছে? অমিতাভ বচ্চনের ব্যাপারটা দেখেন, কি বিশাল বয়স হলো, কিন্তু তার চেয়ে বড় তারকা কি আসছে? বয়সটা কিন্তু আসলেই ম্যাটার করে না, একদমই ম্যাটার করে না। এবং বয়স কিন্তু রসিকতার জায়গাও নাই, এমনকি মেয়েদের বয়সও কিন্তু রসিকতার জায়গা হয় নাই। আপনি ঐশ্বরিয়ার বয়স কত জানেন?
ঐশ্বরিয়ার অবশ্যই
কত, 52 হবে
না? ঐশ্বরিয়ার বয়স 41 বছর। আমার বয়স 28 বছরের বেশি, 28.5 বছর এই আগস্টে 29-এ পা দেব, ঠিক আছে?
সম্পূর্ণ প্রশ্ন করি।
হ্যাঁ না রাজীব ভাই,
নির্দিষ্ট বয়স পার হলে পুরুষরা কেন বয়সের প্রশ্ন এত ক্ষিপ্ত হয়ে ওঠে? এই প্রশ্নের উত্তর আমরা পরে শুনবো। যে একটা নির্দিষ্ট বয়সের পর ব্রেক, একদম সোজা ব্রেক, কোনো কিছু নাই মাঝখানে।
তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ আনতার ছবি, এবং আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, এবং আমাদের সঙ্গে রয়েছেন আলো আলী মোহাম্মদ।
এবং আমরা ব্রেকের আগে একটা প্রশ্ন করেছিলাম যে একটা বয়সের পর পুরুষ মানুষ কেন বয়স শব্দ শুনলে এত উত্তেজিত হয়ে পড়ে? এটা এটার মানে বিশিষ্ট মনোবিজ্ঞানী আছে ওয়ালিদ ভাই, সাইকোলজি নিয়ে পড়েছেন। ওয়ালিদ ভাই, কি আপনি কি ব্যাখ্যা দিতে পারেন যে বয়স নিয়ে একটা বয়সের পর পুরুষটা কেন উত্তেজিত হয়ে যায়, বয়স শুনলেই তারা খেপে যায় কেন?
এটা কি পুরুষ বলতে কি আপনি শুধু রবিবার গেছেন?
সাধারণত আমরা জানি যে নারীরা বয়স লুকাতে চায়, কিন্তু একটা বয়সের পর পুরুষরা কেন বয়স লুকাতে চায়?
না না না, এই প্রশ্নটা আমার উত্তর দেওয়ার জন্য একটু কঠিন হয়ে যাবে। রাজীব ভাই, আপনি বলবেন, একটু যেটা বিরতির মধ্যে আমরা আলোচনা করলাম সেটা আপনি বলতে থাকবেন। রাজীব,
পাশাপাশি
হ্যাঁ না বলতে বলতে থাকো,
কি
আপনি বলেন বিরতির থেকে যেটা যেটা শুরু হইলো?
আচ্ছা আচ্ছা রবি ভাই, এখন প্রশ্ন করার পাল্লা কার আপনার?
আমার।
হ্যাঁ,
আমি আপনাকে একটা প্রশ্ন,
মানে রবি ভাই কখন থাকে না, পাল্লাটা রবি ভাইয়ের কখন থাকে না, ঠিক
আছে? আপনি কি ক্রমাগত প্রশ্ন করে যাচ্ছেন? আমি উত্তর
র্যাপিড ফায়ার, ঠিক আছে? আমি আমি আপনাকে একটা প্রশ্ন করি রাজীব, সিরিয়াস, সেটা হচ্ছে আপনি এত খ্যাত কেন? আপনি সিরিয়াস উত্তর দেন যে আপনি এত খ্যাত কেন?
আচ্ছা আচ্ছা, আপনি এর আগে বলতেছিলেন আমি গ্রাম থেকে, খুব খুব সত্যি গ্রাম থেকে উঠে এসেছি। আপনি তো জানেন না, ঢাকা যখন বাংলাদেশের রাজধানী হয় তারও 750 বছর আগে দিনাজপুর কিন্তু বাংলার রাজধানী ছিল, এটা হচ্ছে আপনার জানা ছিল।
আচ্ছা,
ঠিক আছে। এবং ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি
কিন্তু দিনাজপুরে জয় করেছিল, ঠিক আছে? এটা আমার জানা ছিল না, ঠিক আছে? আমি কিন্তু সেই এলাকার মানুষ,
মানে দিনাজপুরে জয় করার কি ছিল?
হ্যাঁ, আর ধরুন আপনি সত্যি, যার ফলে আপনি যে সময় রাজধানী ঢাকা শহরকে পাইছেন তার আগে আমরা, তার 750 বছর আগে ইয়ে হয়েছে, এডিসন, টমাস আলভা এডিসন যে বছর বৈদ্যুতিক বাতি আবিষ্কার,
উনিও দিনাজপুরে থাকতেন।
তারও 350 বছর আগে রংপুরের হরকুমার গ্রামের একজন বিজ্ঞানী বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিল, কিন্তু শুধু
নেটওয়ার্ক লাইন না থাকার কারণে ফেসবুকে এসে আবিষ্কারের কথাটা বলতে পারে নাই,
না শুধুমাত্র
ঢাকার ম্যাক্সিমাম লোকজন গ্রাম থেকে আসছে পড়াশোনা করার জন্য, তারা ঢাকায় আসছে, তারপর তারা এখানে পড়াশোনা করে চাকরি বাকরি করে ঢাকাতে স্টার্ট আপ করছে, তাদের তাদের মধ্যেও খ্যাতামি আছে, কিন্তু সেই খ্যাত ব্যাপারটা সময়ের সাথে সাথে চলে গেছে। তো দিনকে দিন এই খ্যাত ব্যাপারটা আপনার মধ্যে এত কেন জেগে উঠছে?
ওই যে সবার মধ্যে খ্যাত ব্যাপারটা চলে যাচ্ছে,
এই জন্য আপনি ঠিক করছেন।
আমি ঠিক করেছি যে বাংলাদেশের ঐতিহ্য একটা হলো তো কোনো না কোনো ঐতিহ্য ধরে রাখতে হবে কাউকে না কাউকে,
এই জন্য
আমি ঠিক করছি আমি ধরে রাখি খ্যাত ব্যাপারটা।
এবার আপনাকে প্রশ্ন করার পালা, করেন আপনি একটা প্রশ্ন করতে গেলে আপনার কাগজ হাতে, আচ্ছা ঠিক আছে,
আমি তো আপনার মতো অশ্লীল প্রশ্ন করতে পারি, আমাকে ভদ্র প্রশ্ন
করেন, ভদ্র প্রশ্ন করেন।
সেটা হচ্ছে যে আপনি টাকা ধার নিলে ফেরত দেন না কেন?
আচ্ছা, টাকা ধার নিলে আমি এই কারণে ফেরত দেই না যে আমার কাছে টাকা থাকে না, টাকা যখন আমার কাছে থাকে না তখন আমি ধার নেওয়ার পর তো ফেরত দেওয়ার প্রস্তুতি নেই, কারণ আমার কাছে টাকা ছিল না দেখে তো আমি টাকা ধার নিয়েছি। আবার যখন টাকা আসে তখন নিজের টাকার প্রতি এত মায়া জন্মায় যায় যে মনে হয় যে আমি তো ধারটা ফেরত দিলে আমার ব্যালেন্স থেকে সেই ধারটা কমে যাবে, ঠিক আছে? এবং
তখন যখন আবার টাকা আসে তখন আবার ধার করেন কেন?
ঠিক আছে, তখন আমার মনে হয় যে আমাকে আর কোনোদিন হয়তো ধার করতে হবে না, এই জন্য আমি টাকা ধার নিলে ফেরত দিই না।
কিন্তু একটা ব্যাপার আমি বলি যে আপনি তো যথেষ্ট আয় করেন, আপনি বাংলাদেশের একজন জনপ্রিয় উপস্থাপক, আপনি একটা রেডিওতে কাজ করেন,
যাই হোক
একটা রেডিওতে কাজ করেন, একটা রেডিওতে কনসালটেন্ট হিসেবে কাজ করেন, একটা টিভিতে আছেন, আরো দুই তিনটা টিভিতে আপনি পরামর্শ হিসেবে কাজ করেন, আপনাদের প্রচুর টাকা, আপনি ধার করতে হয় কেন? মানে এটা কি আপনাকে নেশার পর্যায়ে চলে গেছে?
এটা এক ধরনের মানসিক রোগ, এটা এক ধরনের মানসিক রোগ, ধরেন ধার করা চুরি করা এগুলো এক ধরনের মানুষের এক ধরনের সমস্যা।
হ্যাঁ,
আমার এই চরিত্রে এই সমস্যাটা আছে, মানুষের কাছ থেকে টাকা ধার করি, কেন ধার করি আমার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা কি সেটা হচ্ছে যে মিল মহব্বতটা তখনই হয় যখন আপনি কারোর কাছ থেকে টাকাটা ধার নেবেন, তখন তার সাথে আপনার
একটা ঋণের বন্ধন,
একটা ঋণের বন্ধন তৈরি হয়, এবং পৃথিবীর যত বন্ধন আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বন্ধন কোনটা? এরকম আপনি বলবেন যে পাশে শুয়ে থাকার বন্ধন, যেটা না আসল বন্ধন হচ্ছে টাকা পয়সার বন্ধন, ঋণের বন্ধনটা সবচেয়ে বড় বন্ধন, সেটা প্রেমের বন্ধনের চাইতে, এমনকি রক্তের বন্ধনের চাইতেও অনেক বেশি তীব্র। এই জন্য আমি টাকা ধার করি, এবং আপনি দেখবেন সবসময়
এবং যে ঋণ কোনোদিন শোধ করেন,
হ্যাঁ আপনি সবসময়
মেয়েদের কাছ থেকে ধার করেন, এবং
কারণ আমি বন্ধনটা পোক্ত করতে চাই,
এবং ধার করার আগে আপনি মেয়েটার সঙ্গে খুব চমৎকার একটা সম্পর্ক গড়ে তোলেন, খুব ভালো একটা সম্পর্ক গড়ে তোলেন,
টাকাটা নিয়ে
কিছুটা প্রেমের মতো সম্পর্ক
রাখতে হয়,
তারপর টাকাটা ধার নিয়ে কয়েকদিন পর দেখা যায় যে আপনার আর
টিকিটেও খুঁজে পাওয়া যায়। এই তো এই তো এবার আমার প্রশ্ন,
হ্যাঁ
সেটা হচ্ছে যে অনেকদিন ধরে আমি এটা করবো ভাবছিলাম যে আপনি ঠিক শো শুরু হওয়ার যখন আমাদের কলটা দেয়া হয়, হ্যাঁ এক মিনিটের সময়ও বাকি নাই, সেই সময় কেন আপনি বাথরুমে যান? আমি আমি প্রশ্ন একটু সহজ করে আপনাকে বলি, আপনি সেই সময় কেন বাথরুমে যান? আপনি ধরেন শো শুরু করার 2-3 ঘন্টা আগে আমরা এবিসি রেডিওতে আসি, আমরা গল্প করি, আমরা চা খাই, হ্যাঁ আপনি তখন বাথরুমে যেতে পারেন, বা শো শুরু হওয়ার অ্যাটলিস্ট 5 মিনিট আগে আপনি বাথরুমে যেতে পারেন, শো কল দেয়া হইলো আপনি কেন তখন বাথরুমে যান?
একদম
একদম
একবার দুইবার অ্যাক্সিডেন্টটা হতে পারে, কিন্তু এটা প্রতিশোধ কেন হয়?
কেন হয়
এটা তো খুবই রহস্যজনক, এমন না যে প্রতিশোধেই আমাকে ওই সময় বাথরুম পায় তারপর আমি যাই, কারণ হচ্ছে রবি ভাই এটা হচ্ছে অভিযোজন প্রক্রিয়া বলে ব্যাপারটাকে, ঠিক আছে? আপনি যখন খুবই আলো থেকে অন্ধকারে ঢুকবেন আপনার চোখ ধাঁধিয়ে যাবে, যখন অন্ধকার থেকে আলোতে ঢুকবেন চোখ ধাঁধিয়ে যাবে, জিনিসটাকে মানিয়ে নেওয়ার জন্য একটা সময় লাগে। আপনার সঙ্গে শো করতে আসলে আপনার কাছে মনে হয় যে আমি একটা টয়লেটে বসে শো করতেছে, এবং এবিসি রেডিও মোটামুটি আপনার টয়লেটের চেয়ে মোটামুটি পরিষ্কার, এই জন্য আপনি ওখানে গিয়ে মোটামুটি ইন্সপিরেশন নিয়ে আসি যে এর চেয়েও তো যখন টয়লেট আসে পৃথিবীতে, এবিসির টয়লেট দিনের পর দিন পরিষ্কার করা হয় না, ঠিক আছে? তারপর ওইখান থেকে আমি একটা ইন্সপিরেশন, এর চেয়েও তো জঘন্য জায়গায় আমাকে যেতে হবে, মনে সাহস নিতেই আমি জাস্ট টয়লেটে বসে আপনার কিছুদিন আগে আপনি ডাক্তারের কাছে গেছিলেন যে আপনার ফোবিয়া আছে এবং পরে আবিষ্কার হলো যে এই ফোবিয়াটা হচ্ছে আবলুটোফোবিয়া।
হ্যাঁ,
মানে হচ্ছে আবলুটোফোবিয়া, এই ফোবিয়াটা হচ্ছে গোসল করার ফোবিয়া। আপনি যে মাসের পর মাস দিনের পর দিন গোসল না করে কাটিয়ে যাচ্ছেন, কেন কারণটা কি আসলে? কেন
আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে যে আমার আব্দুটোফোবিয়া আছে। আব্দুটোফোবিয়া মানে কি? মানে গোসল করতে অনীহা। তো এটা এক ধরনের অসুখ, ঠিক আছে? সেই অসুখটা আমার হয়ে গেছে এবং হয়ে যাওয়ার কারণে।
কোন অসুখ? কোন সালে আপনি সর্বশেষ গোসল করেছিলেন?
আমি গোসল করেছি 2009 সালের জুলাই মাসে লাস্ট গোসল করছিলাম। এরপর আমি একটা গ্রুপের সঙ্গে পরিচিত হই, সেটা হচ্ছে গো গ্রিন গ্রুপ, ঠিক আছে, যারা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে। এবং আমরা যে পরিমাণ পানি নষ্ট করি, ঠিক আছে, হাত মুখ ধুতে গিয়ে বা অন্য কাজে, গোসল ধোয়া পাকলা নানান কাজে যে পরিমাণ পানি নষ্ট করি, পৃথিবী থেকে পানির লেভেল নেমে যাচ্ছে, ঠিক আছে, মানে আপনার পানযোগ্য পানির লেভেলটা কমে যাচ্ছে। সেই কারণে আমি 2009 সালে আমি ঠিক করি যে আমি,
কিন্তু রবি ভাই, একটা চড়ুই পাখির কতটুকুই বা পানি খরচ হয় গোসল?
হ্যাঁ, মানে
যতটুকুই হোক
এক ফোঁটা হলো, আমি তখন থেকে আমি সিদ্ধান্ত দিই যে আমি একদম বিপদে না পড়লে আমি পানির অপচয় করবো না। তখন থেকে আমি গোসল করা বলি।
গো গ্রিন সোসাইটির পাশাপাশি পৃথিবীতে আরো অনেক রকমের সোসাইটি আছে, তার মধ্যে সবচেয়ে বড় সোসাইটি হচ্ছে যেখানে আমরা বাস করি। সেখানে বাস করতে হলে সমস্যা হয় কি, মানুষ তো আর পশু পাখি না, পশু পাখিরাও দেখবেন যে সমাজবদ্ধ ভাবে অনেকটা বসবাস করে, তারপরে অনেকে বনে জঙ্গলে একা থাকে। আর মনে হচ্ছে আপনি গো গ্রিন সোসাইটিতে থাকেন, আবার একই সঙ্গে মানব সোসাইটিতে থাকেন, তাদের জন্য একটু কষ্ট হয় রে ভাই। যেমন জাহিদপুর, আপনার সবচেয়ে, আমি এত দূরে বসি কেন,
এবং সিএনজির ওই জাল গুলা কিন্তু খুলে রাখতে হয় ওই সময়।
সিএনজি আগে আসছিল ঢাকায় হচ্ছে অনেকটা ছোটখাটো একটা কারের মতো, সবকিছু ব্লক, পরে রবি রেখে ওঠানোর পর ঠিক করেছে সিএনজিতে প্রচুর পরিমাণে বাতাস আসা যাওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ আসিফ ইন্দাস রবি তার ঢাকা শহরের একমাত্র বাহন হিসেবে সিএনজিকে বেছে দেবে। এই জন্য তো এইটা রবি একটু ভাবতে হবে, বুঝছেন?
ঠিক আছে,
ভাবতে হলে ভাবতে হবে জানেন।
এবার আমার প্রশ্ন করার পালা,
আপনি আমার ভাইয়ের মতো, আমি আপনাকে বাবার মতো শ্রদ্ধা করি। আপনি চাইলে আমার সম্পর্কে অনেক কিছু বলতে পারেন, আমি বলতে আমার সংকোচ হয়, সিরিয়াসলি না, আমি অনেস্টলি বলবো।
আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে প্রশ্ন করি, যেটা হচ্ছে যে আপনি আমাদের ওয়ার্ল্ড কাপ কবে হলো? আমি শিমুন আসের, তারপর রকি, এই তিনজন মিলে আমরা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলাম এবং পঙ্গু হাসপাতালে অ্যাক্সিডেন্ট করার পর আপনি পায়ে ব্যথা পাইছিলেন, এই জন্য ওরা এক্স রে করতে গেল, এক্স রে করতে হবে এবং এক্স রে করার জন্য আপনার প্যান্ট খোলা হলো। ভাই ভিডিও করবে জন্য, বন্ধু মানুষ তো মিলে, এটা শুনে লোক হেসে দিল, আসেন ভিডিও করবেন আগে তো বলবেন। তা আমরা রুমে দাঁড়িলাম এবং আপনার বস্ত্র হরণ করা হলো, ঠিক আছে, এবং আমরা ভিডিওটা করলাম, সেই ভিডিও আছে আমাদের কাছে। আমরা কিছুক্ষণ পরেই যাই ওই ভিডিওটা আপ করে দেব, কিছুক্ষণ পরে এবিসি পেজে সেই ভিডিও আপ করা হবে। তখন আপনাকে যে আন্ডারওয়্যার পরনে আমি দেখছিলাম, হলুদ রঙের সাদে স্টিকার দেয় আন্ডারওয়্যার, আপনি কিছুদিন আগে 6 মাস আগে বাইক অ্যাক্সিডেন্ট করলেন এবং এমনই কপাল আমার,
এই লোকটা হলুদ
আপনাকে নিয়ে ইয়েতে পঙ্গু হাসপাতাল দৌড়াতে আবার এক্স রে করতে গিয়ে আবার আপনার প্যান্ট খোলা হলো, ঠিক আছে, একই আন্ডারওয়্যার,
না না না, এক কপি তো বানানো হয় না,
এটা কথাটা শেষ হতো, একই আন্ডারওয়্যার আপনি কেন পরেন? হলুদ রঙের আন্ডারওয়্যার
আপনি কি গন্ধ শুকে বুঝছেন?
প্রথম কথা হচ্ছে এটা দুটো উত্তর হতে পারে, একটা
2011 এবং 2015, মানে
আবার সে অনেক
চার বছর,
দুটো উত্তর হতে পারে, একটা উত্তর হতে পারে হচ্ছে যে আমি হিমু দার্শনিককে বিশ্বাস করি এবং আমি হিমু যেটা করে না, হিমু পুরোপুরি হিমু না, হিমু পুরোপুরি হিমু না কেন,
সে হলুদ পাঞ্জাবি পরে কিন্তু হলুদ আন্ডার পরে না
বা হলুদ প্যান্টও পরে না,
হলুদ প্যান্টও পরে না। আমি হচ্ছি হিমুর দর্শনে পুরোপুরি বিশ্বাসী, হিমু যখন হবো হিমুর মতোই হবো, আমার সব কিছুই হবে হলুদ। আমরা আপলোড করলেই দেখতে পারবো ওটার কালার আসলে হলুদ না, ওটার কালার খুবই নর্মাল কালার, অ্যাশ কালার, কিন্তু
ব্যবহারে হলুদ হয়ে গেছে
না, কিন্তু কিছু কিছু মানুষ চোখের সমস্যা, কিছু কিছু মানুষের দেখার দৃষ্টিভঙ্গির
চোখে,
ঠিক আছে, তারা সাদাকে সাদা দেখতে পারে না, কালোকে কালো দেখতে পারে না, তারা সহজ সাধারণ একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি শুয়ে থাকা
চলে যায়,
শুয়ে থাকাকে তারা কল্পনার রাজ্যে চলে, ফ্যান্টাসির রাজ্যে চলে যায় যে এই একটা ছেলে একটা মেয়ে শুয়ে আছে, তারপর কি হচ্ছে বলে তারা ভাবতেই থাকে, কল্পনার ঘোরা ছুটতেই থাকে। তা তাদের চোখে প্রবলেম থাকে, হ্যাঁ, তারা অ্যাশ কালারের, অ্যাশ কালারের আন্ডারওয়্যারকে হলুদ দেখে, এটা সমস্যাটা রয়েছে আপনার। আমরা জাহিদ খুব দ্রুত এটা তুলে দাও ছবিটা, যাতে আমাদের দর্শকরা দেখতে পারে যে কালারটা আসলে অ্যাশ কালার, এটা রবি ভাই হলুদ।
আচ্ছা, আমি না হয় হলুদ দেখি,
আপনার প্রশ্ন শেষ।
কিন্তু একই আন্ডারওয়্যার কেন চার বছর ধরে আপনি ইউজ করতেছেন?
না না, আপনার সমস্যা, আপনি যেই আন্ডারওয়্যার দেখেননি, আপনি কন্ট্রাস্টে দেখেন না। আচ্ছা, এবং কাকতালি ভাবে রবি ভাই আমার পরের প্রশ্নটাও আন্ডারওয়্যার নিয়ে লেখা এসে যায়।
আচ্ছা বলেন,
দেখুন না বলেন, লেখা এসে মানে খুবই কোইন্সিডেন্স যে আমার এই প্রশ্নটা আন্ডারওয়্যার। আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমি হলুদ আন্ডারওয়্যার পরে সবই ঠিক আছে, মেনে নিচ্ছি আমি হলুদ আন্ডারওয়্যার পরে, আপনি গুরুজন বলছেন মেনে নিচ্ছি, আপনি কেন আন্ডারওয়্যার পরেন না?
ধন্যবাদ
ভাই, প্লিজ একটু পাটনামায় বসেন, আন্ডারওয়্যার না পরার কারণে সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা যদিও শ্রুতি মাধ্যম দেখা যায় না, কিন্তু তারপর আপনি যেভাবে পা তুলে বসছেন সেটা আন্ডারওয়্যার পরলে সমস্যা হতো না, আন্ডারওয়্যার যদি পরেন নেই একটু সমস্যা হচ্ছে। তারপর একটা দিয়ে প্যান্ট পরে আসছেন, থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আসছেন, তো আপনি কেন আন্ডারওয়্যার পরেন না? কারণ এখানেও কি যে যেহেতু গো গ্রিন সোসাইটিতে যাই, তাহলে দর্শকদের প্রশ্ন, শ্রোতাদের প্রশ্ন নেন,
মনে হয় না শ্রোতার প্রশ্ন করতে চাবে এই বর্ণনার পর। আমি আসলে আমি শুধু গো গ্রিন সোসাইটি না, আমি ফ্রি আন্ডারওয়্যার সোসাইটির একজন সক্রিয় কর্মী, যারা কোন ধরনের আন্ডারওয়্যার, যারা যুদ্ধ এবং আন্ডারওয়্যার এবং পারমাণবিক বোমা মুক্ত পৃথিবীর জন্য লড়াই করে, আমি সেই সোসাইটি
গো গ্রিন এবং নো ইয়েলো,
ঠিক আছে, সেই সোসাইটিরও মেম্বার, এই জন্য আমি আন্ডারওয়্যার পড়ি না।
খুবই ভালো, খুবই ভালো লাগলো ভাই, আমরা নোবেল কমিটির কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই যে একজন মহান মহান মানব, মানুষ সমাজের জন্য মানুষ কত কতজন কত কিছুই না ত্যাগ করছে, স্বামী বিবেকানন্দ তার স্বাভাবিক জীবন ত্যাগ করছে, তাই না? ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার বৈবাহিক জীবন ত্যাগ করছে, তাই না? মাদার টেরেসা আজীবন আজীবন সমাজের সেবা করে গেছে, প্রেম ত্যাগ করছে, ভালোবাসা ত্যাগ করছে, আমাদের রবি ভাই আন্ডারওয়্যার ত্যাগ করছে। এর চেয়ে বড় স্যাক্রিফাইস পৃথিবীর ইতিহাসে আর কেউ করছে বলে আমার জানা নাই। পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে আসিফ এন্তাস রবির নাম লেখা থাকবে, হ্যাঁ আসিফ এন্তাস রবি, তুমি সত্যিই মহান, তুমি করে দিয়েছো তোমার আন্ডার দা আন্ডারওয়্যার দান। হ্যাঁ, প্রশ্ন করেন, কি কি প্রশ্ন করেন?
এর পরের প্রশ্নটা হচ্ছে রাজীব, যে আপনি শেষ কবে?
আমরা কিন্তু খুবই খুবই বিপজ্জনক দিকে যাচ্ছি, আমরা শেষ করি,
হ্যাঁ,
অন্য অনেক খেলা,
আপনি শেষ কবে আপনার বউকে মারছেন?
এই প্রশ্ন আপনি আগেও একবার করছিলেন সত্যি ইয়েতে, আমি না না না, এই প্রশ্নের উত্তর খুব সিরিয়াসলি আমি দিতে, আমি খুব সিরিয়াসলি দিতে হবে, আমি আমার বউর সঙ্গে আমার পরিচয় 2000 সাল থেকে, এটা 2015 বছরে আমি তাকে শুধু একবারই চড় মারছিলাম, আমি একদম অনেস্টলি বলছি।
ওই যে যখন যৌতুকের টাকা ফ্ল্যাট কেনার জন্য টাকা চাইলেন,
না সেটা হচ্ছে আমরা গ্রামে গেছিলাম, আমাদের বাড়িতে ছিলাম, আমার বাবা মা গ্রামে একা থাকে, তো তারও তো একটা বাড়ি আছে, আমরা রংপুরে যাই খুবই কম সময়ের জন্য, 2-3 দিনের জন্য যাই, তো সেও চায় যে সে তার সময়টা তার বাবা মার সঙ্গে কাটাবে, আমিও চাই আমার সময়টা। আবার এখন বাবা মা তো ভিন্ন জায়গায় থাকে, এখন পুরো ফ্যামিলিকে তো এক জায়গায় আনার এক কর সময় না, তো সে খুব জিদ করতেছিল এবং এটি নিয়ে করতেছিল, এবং আমার এটা মনে আছে যে আমি এই 15 বছর তাকে একটাই চড় মারছি, তবে যদি আপনি জিজ্ঞেস করতে চান, প্রশ্নটা আপনার করা হচ্ছিল আপনার বউ আপনাকে জীবনে কটা চরমার্স, এইটা হওয়া উচিত ছিল প্রশ্ন। অসংখ্যবার বস, অসংখ্যবার। আমার বউ শুধু চর না, ওই যেদিন আমি চর মারছি তার সেই দিনই সে আমাকে, তার কিছুক্ষণ আগে, গ্রামে তো ফ্যান্টেন নাই, হাত পাখা থাকে এবং তাল পাখা দিয়ে মার খেয়েছেন কখনো? তাল পাখা দিয়ে
না,
লাকি ওয়ার বস, তাল পাখা দিয়ে ঠাস ঠাস করে করতে মাইক,
হাত পাখার বাতাসে একটা
গাছ পাখা দিয়ে বাতাস হয় বস, কিন্তু হাত পাখা দিয়ে যে কেউ মারতেও পারে। আমার বাসায় গেলে দেখবেন বাসায় ঝাড়ু থাকে কয়েকটা, একটা ঝাড়ু, তাই না? সিরিয়াসলি বলি, একটা ঝাড়ু, ঝাড়ু তো আর শোপিস না যে আপনি সাজায় সাজায় রাখবেন। আমার বাসায় দেখুন দুইটা ঝাড়ু আছে, পাশাপাশি দুটো ঝাড়ু, একটা ঝাড়ু দেওয়ার কাছে আর একটা বুঝতে পারতো
মাইডার কাছে। এবার আপনার প্রশ্ন করার
কথা ঠিক বলছে, আমাদের কোনো দর্শক
একটা করুণ সুর বাজানো লাগছে সময়,
ভাইদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা রবি ভাই, মানুষের বিভিন্ন রকমের শখ থাকে এবং শখ নিয়ে মানুষ কথা বলতে ভালোবাসে। কারো শখ হচ্ছে ডাক টিকিট জমানো, যেমন ওয়ালিদের শখ হচ্ছে অন্যের অ্যাকাউন্ট হ্যাক করা, অন্যের ফেসবুক অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট, ইয়াহু
অ্যাকাউন্ট। আমাদের তো এক দলে থাকার কথা,
আমরা এক দলই আছি, আমি আপনার প্রশংসা করছি। হ্যাকার নট এ ম্যাটার অফ জোক ম্যান, বাংলা পৃথিবীর সেরা সেরা হ্যাকাররা,
এটা বলে দিলে তো উনি সাবধান হয়ে যাবে,
পৃথিবীর সেরা সেরা হ্যাকাররা ফেসবুক, গুগল, মাইক্রোসফট এখানে কাজ করে, তাই না? তো কারো কারো অনেক রকম, কারো স্ট্যাম্প জমানো শখ, কারো পাখির পালক জমানো শখ, মানে বিচিত্র মানুষের অনেক রকম আছে, আবার আসে হচ্ছে একটু অদ্ভুত ধরনের। কিন্তু আপনার শখের ব্যাপার আমি দেখছি, এটা অদ্ভুত শখ, এরকম শখ দেখিনি। ভাবি সব সময় আপনি ভাবিদের গল্প চা খাচ্ছি, বস আমার অমুক ভাবি আছে না, আমাকে অমুক থেকে পাঠিয়ে এনে দিস, বস আমার শ্রীলঙ্কা ভাবি আছে না, আমার জন্য দারুচিনি এনে দিস, বস আমার অমুক ভাবি আছে না, ওই জিনিস এনে দিস। তো ভাবিদের প্রতি আপনার একটা ফ্যাসিনেশন কেন?
খুবই ভালো প্রশ্ন, আরেকটা ভালো প্রশ্ন রাজীব আপনি আমাকে করলেন, মুগ্ধ আপনার।
এবার কি আপনি একটা প্রশ্ন করতে চাচ্ছেন উত্তর না দিয়ে?
করার ক্ষমতা দেখে যে ভাবিদের প্রতি আমার আকর্ষণ কেন এত, ভাবিদের প্রতি আমার আকর্ষণ এই কারণে যে মূল আকর্ষণ আমার ভাইদের প্রতি, কিন্তু ভাইরা যেহেতু ব্যস্ত থাকে, ভাবিরা ফ্রি থাকে, এই জন্য ভাবিদের সাথে আমি কথা বলে মনে করি।
যিনি কথা বলার আগেই হাসেন, কথা বলার মাঝখানে আসেন, কথা বলার পরে আসেন, ইনফ্যাক্ট তিনি কথাই বলেন না শুধু হাসেন, সেই ভাবি আর ফোন দেয় না, সেই ভাবি কোথায়?
খোঁজ খোঁজ দিয়ে জানাবো
ভাবি, প্রেমিকার মতো আপনার ভাবিও বলবেন,
ভাবিও বলবেন। এবার আমি বলি, আমার তো ধরেন ভাবিদের প্রতি, মানে একটু যারা বয়স্ক মহিলা তাদের প্রতি আকর্ষণ, আপনার আকর্ষণ কেন বাচ্চা মেয়েদের প্রতি, মানে যারা ধরেন
আচ্ছা
ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটার উত্তর দেই। এখানেও হচ্ছে আলোচনাটা চলে যায় জেনারেশন গ্যাপের কথা, যারা ইন্টারমিডিয়েটে পড়ে তারা মোটেও বাচ্চা মেয়ে না।
আচ্ছা ঠিক,
আমি যখন প্রেম করি, প্রেম করার মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই, তখন আমি ইন্টারমিডিয়েটেই পড়ি, এবং আমার সঙ্গে যে প্রেম করে, প্রেম করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, তখন সে ইন্টারমিডিয়েটেই পড়ে। তো ইন্টারমিডিয়েট মেয়েরা মোটেও ছোট না এবং তারা যথেষ্ট বড়, এবং হ্যাঁ তাদের প্রতি আমার আগ্রহ আছে, খুব স্বাভাবিক ব্যাপার। সুইট সিক্সটিন বলে একটা কথা আছে, এবং বেশিরভাগ মেয়েরা ইন্টারমিডিয়েট পড়া মেয়েরাই ষোলোশ বছর বয়সী হয়, কিন্তু সুইট সিক্সটিন এটা একটা ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত সত্য, খুব স্বাভাবিকভাবেই ইন্টারমিডিয়েটে পড়া মেয়েদের প্রতি আমার আগ্রহ খুব বেশি, খুব ন্যাচারাল।
বা ওই বয়সটা দিয়েই তো শুরু হয়েছিল, আপনি ওখানেই থেমে আছেন।
হ্যাঁ, সেটা আমাকে হয়তো সেটা ইয়ে করে, স্মৃতিকাতর করে তোলে, সেটা হয়তো আমাকে আমার সেই বয়সটাকে ফিরে ফিরিয়ে দেয়। তাদের সঙ্গে কথা বললে হয়তো আমি আমার আমার জীবনের সবচেয়ে স্মরণীয় সময় ডেফিনেটলি ছিল আমার কলেজ জীবন, তাদের সঙ্গে কথা বললে হয়তো আমি সেই কলেজ জীবনের মজাটা পাই।
আমার
আসলে
বুঝতে পারছি, আমার কথা হচ্ছে যে আপনি তো এখন ইন্টারমিডিয়েটে পড়েন, ঠিক আছে, আপনি তো অনার্স মাস্টার সব পাস টাস করে চাকরি করে এখন,
না আমি মাস্টার্সে ভর্তি হবো।
রাজীব
আপনি সব সত্যি কথা, সত্যি ভাবিদের প্রতি বিয়ে করলে সমস্যা হবে কি? দুইটা ঘর ভাঙবে, একটা আপনার ঘর, একটা ভাবের ঘর। আর আমি যদি ইন্টারমিডিয়েট ইয়ে করি, বড় জোর একটা ঘর ভাঙবে। এখানে
খুব ভালো
ড্যামেজ কন্ট্রোল যেটা জিনিসটা আছে, কম ড্যামেজ আমার প্রশ্ন। আমি এইরকম অর্থহীন, জাহিদ, শ্রোতাদের কোনো প্রশ্ন নেই আমাদের?
হ্যাঁ, শ্রোতারা আমাদেরকে ফোন করতে পারেন 5815-1926 এই নম্বরে, যে কোনো প্রশ্ন আপনারা করুন 5815-1926 এই নম্বরে। এবং ততক্ষণে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতির পর আবার ফিরে আসছি। এবং এবার রাজীব রাজী কাঁচা, একদম কাঁচা বরাবর কাঁচা খাওয়া।
আমাদের প্রশ্নোত্তরের পালা এখানে শেষ, এরপর আমরা গান নিয়ে আলোচনা করবো, সঙ্গীত নিয়ে আলোচনা করবো, অনেক কিছু নিয়ে আলোচনা করবো। আমরা আর প্রশ্নোত্তর আমার নাই। সত্যি বব ডিলান খুবই একটা সত্যি কথা বলছে, যে প্রশ্নগুলো খুব সহজ কিন্তু উত্তরটা হাওয়ায় মিলিয়ে যায়, উত্তরটা দেওয়া খুব কঠিন। এবং সত্যিকার অর্থে আজকে আমি এই স্টুডিওতে বসে ওয়ালিদ ভাই আমি ঘামতেছি, আপনি দেখতেছেন মতো ঘামতেছি, কারণ প্রশ্নের মতো ভয়ঙ্কর জিনিস পৃথিবীতে নাই। এবং এই কারণে আমরা প্রশ্নের মুখোমুখি হইতে চাই না,
পাশাপাশি এক কোনায় কতক্ষণ বসে থাকা যায়,
সেটাই এটা একটু আপনি রোজের আমার মিরপুরের রবি ভাই যে এলাকায় থাকে, একটা সাম্প্রতিক একটা জরিপে দেখা গেছে, এটা হচ্ছে আপনার
আপনাদের তো ঢাকা সিটি উত্তরে সম্ভবত, তো উত্তরে সাম্প্রতিক একটা জরিপে দেখা গেছে ঢাকা সিটির যে মিরপুর খুবই জনবসতিপূর্ণ একটা এলাকা, কিন্তু আশ্চর্যজনকভাবে মিরপুরের একটা অংশ, হ্যাঁ, ওখানে জনবসতির মানে ডেন্সিটি যেটা বলে আর কি ঘনত্বটা কম। মিরপুরের সব জায়গায় এত বেশি পার বর্গ কিলোমিটারে 3,000-4,000 করে লোক বসবাস করে, কিন্তু মিরপুরের একটা সুনির্দিষ্ট একটা জায়গায় প্রতি বর্গ কিলোমিটারে দেখা যায় 30-35 জন বসবাস করে। এইটার অংশটা কি আপনি বলতে পারবেন, আপনি মিরপুরের লোক এবং এটা রবি ভাইয়ের বাড়ির আশেপাশেই?
আমার মনে হয় যে আমাদের অবস্থা দেখে মানে বুঝে সবাই বুঝতে পারবে যে কেন এই অবস্থাটা হয়েছে। পাশাপাশি ইদানিং এটা আরো বেশি প্রকট ভাবে বোঝা যায় যখন ওই এলাকায় একটা নতুন রাস্তা হয়েছে, হ্যাঁ, এবং ওটা বোধহয় প্ল্যানে ছিল কিন্তু অনেক বছর পরে
অনেক শহীদ রবি স্মরণে
কামাল মজুমদার স্মরণে বা এরকম কিছু একটা, যা
শহীদ কামাল
ওটার একটা গল্পটা সেরকম, তো রাস্তা ওখানে হওয়ার কথা অনেক আগে থেকেই, কিন্তু বাড়িঘর হয়ে গেছে যেভাবে আমাদের এখানে হয়। তো যাই হোক, এই অনেক বছর পরে যখন রাস্তা হলো সবকিছু ভেঙে রাস্তা করা হয়েছে, কিন্তু একটা জায়গায় দেখা যাচ্ছে কি রাস্তা একটু একে বেঁকে দুই দিক দিয়ে নিতে হচ্ছে।
আচ্ছা আচ্ছা।
কারণ হচ্ছে কি, ওই রাস্তা যারা ভাঙবে, যারা নির্মাণ শ্রমিক বা যারা শ্রমিক ছিল, তারা একটা নির্দিষ্ট বাড়ি ওটার আশেপাশে যেতে পারছিল না, ওইটাকে এড়িয়ে যে দিক দিয়ে যাওয়া যায় যত পাশ কাটিয়ে যাওয়া যায় অমন ভাবে ওই জায়গাটায় রাস্তাটা করা হয়েছে। এবং দেখা যায় যে মাঝখানে রাস্তার মাঝখানে একটা শুধু বাড়ি আছে, দুপাশ দিয়ে রাস্তা চলে গেছে।
ভাই আপনি হাত মিলান আমার সাথে প্লিজ। আমি তো রবীন্দ্রের বাসায় প্রথম যেদিন যাই সত্যিকার অর্থে, আপনি এখন যে কথাটা বললেন আমার মাথায় প্রথম যেই প্রশ্নটা আসছিল, এতক্ষণ স্ট্রিট রাস্তায় আসলাম হঠাৎ করে রাস্তাটা এরকম আঁকা বাঁকা হয়ে গেল কেন, এটা একটা প্রশ্ন আসছিল। আরেকটা প্রশ্ন আমার মাথায় আসছিল, এইরকম রাস্তার মাঝখানে হঠাৎ করে একটা গাছের মতো একটা বাড়ি কেন। আমি সত্যি কারণ রবিকে প্রশ্ন করছিলাম, রবি ঘটনাটা কি, মানে এটা শুধুমাত্র শ্রমিকটাই না ওই বাড়ির আশেপাশে কেউ থাকতে চায় না, এবং
এখন খুব ভালো থাকে,
এবং
এখন ওই রাস্তাটা হয়ে যাওয়ার পরে বাড়িগুলো সরে গেছে, তার দূরে যারা আছে তারা এখন খুব আলহামদুলিল্লাহ ভালো আছে।
এবং একটা তবে অ্যাডভান্টেজ আছে যেটা রবি ভাই বাড়ি ভাড়া দিতে হয় না,
বাড়িওয়ালা আসবে কি হবে, উপর দুইতলায় উঠতেই পারে না,
ঘুমিয়ে পড়েছো তুমি, ঘুমাও তুমি, ঘুমাই পড়ছো। আচ্ছা আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই যে রবি ভাই মানুষটা আসলে কেমন? রবি ভাই মানুষটা আসলে কেমন, মানে রবি ভাই যেহেতু এখন নাই আপনি আপনার কাছে কি পরিমাণ টাকা ধার নিয়েছে এই পর্যন্ত?
এটা একটা মজার ব্যাপার আছে, এই পর্যন্ত রবি ভাইয়ের সাথে পরিচিত বা অপরিচিত এমন কোন মানুষ নাই বা মানবী নাই রবি ভাই ধার করে নাই, কি কারণে যেন কোন এক অদ্ভুত কারণে উনি আমাকে
রিহ্যাবে পাঠানো উচিত
এড়িয়ে চলে।
আপনার কাছে কখনো
না?
আচ্ছা আচ্ছা, শুধু না সেটাই, আমি একদিন দেখলাম যে আমরা ইয়ে করতেছি এই কিছুদিন আগে,
এবং আরো অনেক ব্যাপারে ইয়ে আছে,
এই কারণ বাজার আন্ডারপাস পার হচ্ছি, আমরা একটু দূরে চলে গেলাম যে রবি ভাই দুজনে কোলাকুলি করতে, তারপর দেখি লোকটা পকেট থেকে মানিব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড দিল।
আচ্ছা
বাহ বাহ ভালো মন হতো, দেখলাম টাকা
আমি একটা প্রশ্ন করতে চাই।
হ্যাঁ হ্যাঁ
অবশ্যই প্রশ্ন করার জন্য,
আমি আমি রবি প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তো বসে আছি, আমি রবি তুমি তোফা।
আপনি কি কখনো কলার চোখের সাথে পা পিছলে গেছিলেন?
কলার চোখের সাথে আমি পা পিছলে পড়ে গেছিলাম কিনা?
হ্যাঁ
আচ্ছা, আমি প্রচুর পরিমাণে কলা খাই, আমি কেন প্রচুর পরিমাণে কলা খাই এটা জানতে হলে তোমাকে চিড়িয়াখানা যেতে হবে। রবিরা কেন প্রচুর পরিমাণে কলা খায় এটা বুঝতে হওয়ার একটা মাত্র উত্তর আছে, সেটা জানার উত্তর চিড়িয়াখানা। তো যেহেতু আমি প্রচুর পরিমাণে কলা খাই, সেহেতু আমি ঘুমে কলা খাই, আধো ঘুমে কলা খাই, জাগরণে সত্যি কথা নিয়ে পচানোর তো রাজীব নাই, রাজীব স্টুডিও তো নাই, রাজীব খাইতে গেছে,
আপনাকে
জানতে হবে আপনাকে আসলে রবি ভাইয়ের বয়স,
রবি ভাইয়ের বয়স কত বলে তোমার মনে হয়,
সবার কি মনে হয়?
তোফা হ্যালো, হ্যাঁ রবির বয়স কত আসলে?
28টা কি সবাই বিশ্বাস করছে নাকি?
রবির বয়স আসলে কত, তোমার কি মনে হয় কত বয়স?
আমার তো মনে হয় কত হবে, 52।
জনতা কখনো
মেয়েরা মেয়েরা রবিকে এত ভালোবাসে, এত ভালো, আমার চোখে পানি চলে আসছে, মেয়েরা রবিকে এত ভালোবাসে যে বয়স 7-8 বছর কমায় বলে, 7-8 বছর কমায় বলে,
এতটা রুড হয়ে না।
রবি ভাইয়ের বয়স যতই হোক আমার তো কোনো সমস্যা নাই,
কোনো সমস্যা নাই,
কোনো সমস্যা নাই,
খালি রাজীবের 41 নিয়ে সমস্যা। ওটা কত হলে হবে?
আমি 52 বলছি
না, রাজীবের কত হলে চলে?
রবির বয়স নিয়ে সমস্যা নাই কেন আমি জানতে চাই, কেন সমস্যা?
রাজীব ভাইটা 60 হবে।
না না, রবির কেন বয়স, বয়স রবির বয়স যতই হোক তাতেও কোনো সমস্যা নেই, কেন সমস্যাটা নাই?
কারণ আমার খুব ভালো লাগে তাকে।
তাই? হাই, কি যেন নাম তোমার? তোফা? না
না না, তোফা তোফা
তোফা
তোফা
উপহার
উপহার বা তোফা, তুমি কেমন আছো? আমি
আমি চেয়ার, তুমি সোফা?
না সেটাও না তোফা, সেটা হচ্ছে আমি একটু বাইরে ছিলাম, বাইরে ছিলাম
কোথায়, টয়লেটে?
হ্যাঁ টয়লেটে ছিলাম। যাই হোক, তোফা তুমি কি জানতে যাচ্ছিলে আমার কাছে বলো তো?
আমি জানতে চাচ্ছিলাম
মানে এত বয়সে আপনি কিভাবে ধরে গেছেন আপনাকে।
হ্যাঁ তোফা তুমি তোমার প্রশ্নটা বল শুনি।
না আপনি কখনো কি কলার টোপটার সাথে কি কখনো পাউডার লাগিয়েছিলেন?
কিন্তু সেটা তো অলরেডি রাজীব দিয়ে দিয়েছিলেন না?
হ্যাঁ এই প্রশ্ন, এই প্রশ্নের উত্তর রাজীব দিয়েছে।
আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি,
ঠিক আছে?
আচ্ছা,
আমি 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 আমি
উত্তর হয়েছে
প্রচেট খাওয়া টাইপের পাবলিক, ঠিক আছে? কিছু কিছু সতর্ক মানুষ আছে যারা যদি পড়ে তাহলে হয় জায়গাটা পিছিল থাকতে হয়, কাদায় পিছলে পড়ে, পিছিল বাথরুমে পড়ে, ঠিক আছে? কলার চোখলায় তাদের পা পড়লে তারা পা ফসকায়। কিন্তু আমি এমনি এত আনস্মার্ট একটা ছেলে, আমি মানে আমার আমার পড়ার জন্য কলার চোখলা লাগে না, আমি অদৃশ্য কলার চোখলা। আমি তোমাকে আরেকটা কথা বলি, রবি ভাই না কলার খুব ভক্ত, বুঝছো? আর্ট 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 মানে কলা আর কি, শিল্পকলা আছে না, শিল্পকলা, চিত্রকলা, সঙ্গীত কলা, তো এসবের খুব ভক্ত। কিন্তু রবি গরিব মানুষ তো, শিল্পকলার কাছে দিতে পারে না, সঙ্গীত কলার কাছে দিতে পারে না, গরিবদের একটাই কলা সেটা হচ্ছে সাগর কলা। তোফা তোমার হাসিটা খুব সুন্দর তোফা,
থ্যাংক ইউ।
তুমি এখনো সিদ্ধান্ত নাও, রবি না রাজীব?
রবি।
তোফা তোমার হাসিটা
মানে আমরা এত কিছু বলার
ধারণার
মধ্যে যার বাড়ির আশেপাশে কেউ থাকে না এসব শুনেও
তোমার হাসিটা, তোমার হাসিটা রূপকথার রাজকন্যা সিন্ডারেলার মতো শোনা।
ও থ্যাংক ইউ।
এখনো বলো রবি না রাজীব?
ও
রবি না রাজীব? তোফা দ্রুত সিদ্ধান্ত নাও, রবি না রাজীব? তাড়াতাড়ি
রবি, রবি।
থ্যাংক ইউ তোফা। তোফা তোমার ফেসবুক আইডিটা বলো তো, আরো আগে প্রশ্নটা করা হচ্ছিল আসলে। হ্যাঁ ফেসবুক আইডিটা বলো,
অলরেডি রাজীব তো ইনবক্সে ইয়ে করে ফেলছে।
হ্যাঁ তোফা,
হ্যাঁ হ্যাঁ, আমি না বলি আপনি কি রাগ করবেন?
না রাগ করব না, তবে
এখন বলে ফেললে তো সবাই শুনে যাবে, বুঝেন না? যদি যদি পাঠায় তখন তো আমি
রাজীব না, রাজীব শুধু না, রাজীব, জাহিদ, ওয়ালি,
রাজীব শুরুতেই ব্লক করে দিই,
ঠিক আছে? হাজারটা ছেলে পাঠাক, তুমি তাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু তোফা তুমি যদি এখন না বলো তাহলে যেটা হবে, আমি তো তোমাকে খুঁজে পাবো না, তোমার সঙ্গে আর কথাও হবে না তোফা, তুমি এই শো থেকে তুমি হারিয়ে যাবে। কিন্তু আমি তো চাই
যে এত কিছুর পরও আমার সম্পর্কে এত কথা শোনার পর যে আমি কলা, আমার বয়স 60 বছর, আমি
না না 52 বলেছি,
কখনোই হইতে পারে না, কখনো
না, যাই হোক তোফা মেনে নিলাম। তারপরও যে তুমি এবং আমি 5-6 বছর হয় গোসল করি না, আমার আব্দুটোফোবিয়া আছে, হ্যান ত্যান, এত কিছু শোনার পরও যে মেয়ে বারবার শুধু রবি রবি করে, তোফা আমার উচিত সেই মেয়েটাকে একবার হলেও ইনবক্সে শক্ত করে একটা চিঠি লিখা। সেই চিঠিতে লেখা থাকবে তোফা, যে তোফা
আমি পুরো পাগল হয়ে যাব, আমার আইডি নাম হলো তোফা কে যে খান,
তোফা কে যে খান না, আচ্ছা
আমি টিয়ারটা শক্ত করে ধরে রাখি
তোফা, মানে বোঝা যাচ্ছে কেন ভাবি ফোন করে
এর আগে টিয়ার থেকে পড়ে গেছিল রে, ওই জন্য বলছি টিয়ারটা কে ভালো হয়,
কে যে কে যে,
হ্যাঁ কে যে খান,
কে যে কেন মানে
কি যে হইতে পারে, তোফা কি যে খান,
কে যে,
আরে কে
কথাটা তো বাক্যটা যে হচ্ছে রবি যে হবে কেন,
কে যে খান পাচ্ছি না তো, সাথে কি তোমার মা শুনছেন, ও ফুপি শুনছেন, ফুপি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি,
ফুপির ফেসবুক আইডি কি,
আমি নামটা লিখে রাখলাম তোফা কে জে খান, ওকে আমি আমি তুমি আজকেই খুলে ফেলবো,
কালকেই খুলে ফেলবো,
আচ্ছা ঠিক আছে কালকেই খুলে ফেলো, আমি আমি তোমাকে অ্যাড করে নেবো, কোনো সমস্যা নেই তোফা, কখন তোমার আব্বু বাইরে চলে যায়,
রাজীব ইনবক্স থেকে একটু বের,
বাইরে মানে একদম বিদেশে,
মালয়েশিয়া চলে যায়, মালয়েশিয়া চলে যায়, এখন কি উনি ঢাকায় না মালয়েশিয়ায়,
আমি এখন ঢাকায় আছি,
মানে তোমার বাবা,
আমার বাবা এখন গাজীপুরে আছে,
ভেরি গুড,
মানে উনি গাজীপুরে থেকে এটা বলে দিচ্ছে ওই ভাই,
আচ্ছা তুমি তোফা গাজীপুর থেকে ফোন দিচ্ছিলে তাই তো,
হ্যাঁ,
আচ্ছা তোফা অনেক ভালো লাগলো, আমি তোমাকে আজকে রাতেই খুঁজে নেব, তুমি আমাকে খুঁজে নিও এবং বাকি কথা আমরা ইনবক্সে বলবো, থ্যাংক ইউ তোফা আমাদেরকে ফোন দেওয়ার জন্য।
আমি আপনাকে একটা মন্তব্য পড়ে শোনাতে চাই, দুইটা মন্তব্য পড়ে শোনাবো, আমার পরপর দুইটা স্ট্যাটাসে দুইটা মন্তব্য এসেছে, একটা হুবহু বলবো, একটা হচ্ছে যেহেতু খুঁজে বের করতে সময় লাগে সেহেতু স্মৃতি থেকে বলবো। তো আগের স্ট্যাটাসে একজন মন্তব্য করছে, আমার তার নামটা বলতে সমস্যা নেই কারণ সে নাম দিয়েই মন্তব্যটা করছে, সেটা তার নাম হচ্ছে ইশরাত জাহান মৌসুমি, সে লিখছে রাজীব
আপনার সব পরিচিত মেয়ের নামে শেষে মৌসুমি থাকে,
না তার নাম মৌসুম, বাংলাদেশে হাজার হাজার মৌসুমি আছে, রাজীব ভাইয়া আমি তোমাকে অনেক লাইক করি কিন্তু রবি ভাইয়ার চাইতে একটু কম, আমি তোমার ফ্রেন্ড হতে চাই, যদি ইচ্ছা হয় আমাকে অ্যাড করো, কিন্তু আমি রবি ভাইয়ের ফ্রেন্ড বেশি করে হতে চাই, আমার স্ট্যাটাস কমেন্ট করছি,
আচ্ছা
তারপর আমি আজকে একটা স্ট্যাটাস দিচ্ছি, স্ট্যাটাসটা এরকম যে কালকে এক মেয়ে বললো আমি তোমাকে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি, আমি কতটা ভালোবাসো অনেক ভীষণ, আমি আমাদের কি করতে পারবো বলো, তুমি বলো কি, আমি কালকে 5টা 30 মিনিটে আসতে পারবো, সে বলতে স্যার তুমি তো আসবা না, আমি যদি আমি নাও আসি তুমি আসতে পারবা, তুমি আসবা না আমি আসি কি করবো, একই প্রশ্ন আমি আরেকজনকে করছি যে কালকে বিকেল 5টা 30 মিনিটে তুমি আসতে পারবা,
সে বলছে পারবো,
সে বলছে পারবো,
এবং আপনি বলছে আমি যদি না আসি,
আমি যদি আমি বলছি আমি হয়তো আসবো না, তুমি আসবা তারপর আসবা,
সে বলছে আসবো, এবং আপনি এরপর বলছে আমি একদমই আসবো না, তারপর কি তুমি আসবা, সে বলছে আমি আসবো, এবং এটাই প্রকৃত ভালোবাসা,
হ্যাঁ
আপনি কি বোঝাতে যাচ্ছেন এটা বলেন,
সে না সেটা হচ্ছে সেই স্ট্যাটাস আরেকজন কমেন্ট করছে, রবি যদি ডাকে তাহলে আসবো, মেয়েরা আপনাকে এত ভালোবাসে কেন, এই যে একটু আগে আমরা তোফা কত চেষ্টা করলাম তোফাকে আমাকে আমার,
এবং এই তোফার কলটা কিন্তু হারিয়ে গেল, মানে এই তোফা কিন্তু এখানে আর ফোন করবে না কোনোদিন,
না সেটাই রবির পার্সোনাল ফোনে ফোন আসবে, তখন
পার্সোনাল ফোনে ফোন আসবে, আমরা আরেকটা ফোন নিয়ে নিই, হ্যালো
হ্যালো
হ্যালো কে বলছিলে,
আমি সাবা বলছি,
সাবা
ভালো আছেন,
হ্যাঁ সাবা আমি ভালো আছি,
রাজীব ভাই ভালো আছেন,
হ্যাঁ রাজীব ভালো আছে,
ভাই শুনে আমার একটা কোয়েশ্চেন ছিল করবো, কিন্তু আগে আমি তোফাকে কিছু বলতে চাই,
হ্যাঁ বলো,
মানে আমার মানে তোফাকে যে কথাটা বলা ছিল সেটা হচ্ছে, শোনো তোফা, তুমি যাকে মানে ভাবছো, সে মানে রবি ভাইকে যে ভাবছো সে অনেক মানে বয়স্ক না কম বয়স্ক, জানি তোমার মুখে অনেক বয়স বললেও তাকে ভাবছো সে অনেক কম বয়স্ক, আসলে তার রিয়েল বয়স হচ্ছে 38 বছর। আর তাছাড়া তুমি যদি মানে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যেটা দূর থেকে দেখতে জুই চালা, সামনে গেলে পোড়া কয়লা। আর রাজীবরা তোমাকে বলছো তোমার হাসি কত সুন্দর, তবুও তুমি একবার বললে না যে রাজীব তোমাকে আমি পছন্দ করি, আমাকে যদি বলছো তাহলে আমি সেটাই বলতাম।
তুমি তো হাসো নাই সাবা, তবে তোমার কথাগুলো খুব সুন্দর, এটা স্বীকার করতে হবে।
আর বেশি বললে না আমি তো সেন্সলেস হয়ে যাবো।
আমি আপনার না মধ্যরাতে ডাক্তার পাওয়া খুবই টাফ একটা কাজ, ডাক্তার দিনের বেলায় পাওয়া যায় না, কারণ আমি আমার সাম্প্রতিক অভিজ্ঞতা দেখছি একটা ডাক্তারের সিরিয়াল পাইতে হলে 3 মাস আগে থেকে যোগাযোগ করতে হয়, দিনের বেলায় কিন্তু ডাক্তার পাওয়া যায় না, রাতের বেলা একজনকে সেন্সলেস করে দেওয়ার কোনো মানে হয় না। আমি আর কিছু বলবো না, আপনি বলবেন?
হ্যাঁ, সাবার জন্য আমার একটা কবিতা আছে, সাবা কবিতাটা তোমার জন্য।
সাবা ভালো থেকো বাবা।
না, আমি চালাক তুমি হাবা, আমি রবি তুমি সাবা, কেমন? সাবা, তোমার সাথে যদি আমার কোনদিন বিয়ে হয়, আমাদের বাচ্চা হলে আমরা বাচ্চার নাম রাখবো হাবা, সাবার বাচ্চা হাবা, কেমন হয়?
শুনুন ভাইয়া, আমি তো আপনাকে কখনো ফেসবুকে নক করি না।
আচ্ছা ঠিক আছে, ওকে। সাবার বা 350 কোটি মেয়ের মধ্যে একমাত্র মেয়ে আসিবেন তো শ্রমিক,
এবং সত্যি কথা
কখনো নক করে না।
আচ্ছা সাবা, সেটা হচ্ছে যে আমাদের
প্রথম মেয়েদের কি এত সস্তা ভাবছে?
ভাবছি আমি, মোটেও ভাবছি না, মানে আমি জাস্ট এটা হচ্ছে সাবা আমাকে বিয়ে করবে না, আমি জানি সাবা বিয়ে তো দূরের কথা, আমার সঙ্গে প্রেমও করবে না, এটাও আমি জানি, কখনোই না, ইভেন সাবা আমার সঙ্গে বন্ধুত্বও করবে না, বন্ধুত্ব তো দূরের কথা, সাবা আমাকে ফ্রেন্ড ফেসবুকে কোনোদিন অ্যাডও করবে না, কিন্তু তা বলে সাবাকে যে আমি ভালোবাসি,
মানে ফেসবুক কি তো আর জীবন না,
এটা কি মিথ্যে হয়ে যাবে রাজি?
সাবা বললো
না না, মানে সাবা কোনোদিন আমাকে নক করার দরকার নেই, কোনোদিন আমাকে ফেসবুকে খোঁচা মারার দরকার নাই, কোনো আমার সঙ্গে দেখা করার দরকার নাই, কোনোদিন আমার সঙ্গে ফোনে কথা বলারও প্রয়োজন নাই সাবা। সাবা তুমি, তোমাকে আমি কোনোদিন দেখিও নাই, তুমি আজকে ফোন দিয়েছো আর কোনোদিন হয়তো ফোন দেবে না, কারণ হয়তো এই নাম্বারটা বিজি থাকবে, আমাদের কোনোদিন কথা হবে না, কিন্তু সাবা আমি তোমাকে জাস্ট এই সুযোগে বলে দিতে চাই সাবা, আমি আমার সর্বান্তকরণে আমার সমস্ত অস্তিত্ব দিয়ে সাবা তোমাকে ভালোবাসি।
একটু আগে না আপনি বললেন আপনি জর্জিয়াকে ভালোবাসেন, আর আপনি আমাকে ভালোবাসলো, আমি আপনাকে ভালোবাসি না,
এখন জর্জিয়ার জন্য তুমি আমার ভালোবাসা ঠেলে দিবা? আমি তো বলি নাই যে আমাকে তোমার ভালোবাসতেই হবে, আমি শুধু সাবা তোমার কাছে একটা পারমিশন নিতে চাই, আমি মনে মনে আমি তোমাকে ভালোবেসে যাব, আমি মনে মনে তোমাকে সাথে প্রেম করব, আমি আমাদের একটা ছোট্ট সংসার হবে, আমাদের প্রথম বাচ্চাটার নাম হবে হাবা, পরের বাচ্চাটার নাম হবে বাবা, তারপরের বাচ্চার নাম হবে
গোবা
ডোবা,
এবার ধোপা,
তার বাচ্চা, তার পরের বাচ্চার নাম হবে
রোহি। আপনি এত বাচ্চা নিতে চান কেন? সেটা কোথায়? হ্যাঁ, ছোট পরিবার, সুখী পরিবার,
কিসের পরিবার?
কখনোই না,
কখনোই না, কত দূর ভাবছেন আপনি।
আমি বলি তোমাকে, আসিবেন্দাস রবিকে সবাই ভালোবাসতে চায়, কিন্তু তুমি বাসছো না, আমি সত্যি বিস্মিত হয়েছি রবি ভাই।
না 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 না,
কারণ কি
এখনো বুঝছেন না কেন?
আমি বুঝতে পারছি না, সত্যি বুঝতে পারছি না কেন বলো তো?
কারণ সাবার আপনাকে ভালোবাসে রাজীব, এটাকে আপনি এখনো বুঝতে পারছেন না,
তাই আমি ভালোবাসে,
তাই না সাবা? আপনি তো মেয়েদের মুখের কথা মনের কথা কোনো কথাই বুঝতে পারেন না, আপনার মনে একটা চিন্তা, পাশে সোয়াই রাখা।
রবি ভাই আপনি ম্যাচ মেকার হলে কিন্তু ভালো করতে। অদ্ভুত একটা, আমি আসলেই আমার মন, আমি আসলেই খুবই খারাপ ছেলে, আমাকে ভালোবেসো না, ভুলে যাও। ভালো থেকো, সুখে থেকো,
অন্য কিছু বলেন, এইটা কেন, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না।
আমি তোমাকে
না সাবা, তুমি রাজি, আমি আপনাকে বলি, আপনি কি বলতেছিলেন শো শুরু হওয়ার আগে এবং মাঝখানে শো আপনি ছেড়ে দিয়েছিলেন? কেন ছেড়ে দিয়েছিলেন? যে কোনো মেয়ে আপনাকে ভালোবাসেনি, সবাই রবির কথা বলে, এবং আপনি কি বলছিলেন যেদিন প্রথম কোন মেয়ে বলবে যে রাজীব আমি তোমাকে ভালোবাসি? বিশ্বাস করেন রাজীব, বিশ্বাস করেন রবি ভাই, এই আকাশ বাতাসের কসম, এই মাইক্রোফোনের কসম, আমি সেই মেয়েকে হাত ধরে দুচোখ যেদিকে যাই চলে যাব। আজকে সাবা বলল, কোথায় গেল আপনার ভালোবাসা? রাজীব আপনি কথা দিন আপনি সাবাকে ভালোবাসবেন।
ছোট্ট একটা বিরতি, বিরতির পর আমরা ফিরে আসছি। আর বিরতিতে যাওয়ার আগে বলি, সাবা আমি তোমাকে অবশ্যই ভালোবাসবো। তোমরা শুনছো মেন্টোস, কি জানি প্রোগ্রামটার নামই ভুলে গেছি।
তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিবেন তো ছবি, আমার সঙ্গে রয়েছেন দ্য ইনবক্স কুইন রাজীব হাসান, আমাদের সঙ্গে একটা ফোন রয়েছে। হ্যালো, কে বলছিলেন?
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম,
আমি সাবিনা বলছিলাম।
হ্যাঁ সাবিনা, কি অবস্থা?
অনেক খুশি আমি অ্যাকচুয়ালি।
কেন খুশি?
আমি আপনাদের লাইনে আপনাদের সাথে কথা বলছি।
আমরা
অত্যন্ত খুশি
যে রবিবার যুক্তিটা বলেন না, যতবার শুনি ততবার নতুন মনে হয় যে দুলা ভাই।
দুলা ভাই, ঠিক আছে, সেটা হচ্ছে এক 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 মেন নাম হচ্ছে খুশি, ঠিক আছে।
তার বোনের নাম হাসি,
তার বোনের নাম হাসি। তো হাসির যখন বিয়ে হয়েছে, ঠিক আছে, তো হাসির জামাইয়ের কাছে খুশি হচ্ছে যেটা বলে শালি, ঠিক আছে, কারেন্ট চলে গেছে। তো ওই লোক হাসিকে তার নিজের বউকে জড়াই ধরতে গিয়ে শালিকে জড়াই ধরে ফেলছে, শালির নাম হচ্ছে খুশি। জড়াই ধরার পর শালি বলতেছে, দুলা ভাই আমি খুশি। দুলাই বলে, আরে আমি কি কম খুশি, এরকম আর কি। যে তুমি যেমন খুশি আমাদের লাইন পেয়ে, তোমার লাইন পেয়ে আমরাও খুশি।
এত অশ্লীল কৌতুক আপনি কি ভাবে বলেন? আচ্ছা ইয়ে সাবরিনা, আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব হচ্ছে, আমাদের রবি ভাইয়ের প্রতি কোনো তোমার প্রশ্ন আসছে?
হ্যাঁ, রবি ভাই আগে অনেক কবিতা আবৃত্তি করতো, রিসেন্টলি করছে না, এটা একটু কষ্ট দিচ্ছে আর কি মনে।
আচ্ছা ঠিক আছে সাবরিনা, আমি তোমার জন্য একটা কবিতা আবৃত্তি করে আজকে শোনাবো, খুশি?
অনেক খুশি।
ওকে, এবার তুমি রাজীবকে একটা প্রশ্ন করো সাবরিনা।
রাজীব ভাইয়াকে কি প্রশ্ন করবো আমি জানি না, কারণ আমার ব্যালেন্স হঠাৎ করে আজকেই কম হয়ে গেল।
আমার
ফেসবুক আইডি সাবরিনা দিয়ে সার্টিফিকেট পেয়ে যাবে।
পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি সাবরিনা আছে, আমি নিজেই সাবরিনা নামে অন্তত 126 সাবরিনা জনকে চিনি।
ইনবক্সে কয়জন আছে আপনার সাথে সাবরিনা নামে?
এই সাবরিনা থ্রিনা, এই এরপর থেকে ফোন কল আসার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হয় প্রথমেই ফেসবুক আইডি কি, তারপর আমরা ডিসিশন নেবো যে কি কথা হলো। আপনাকে রংপুর বয় একটা প্রশ্ন করছে, যে আপনি রংপুর বয়ের প্রশ্ন, এটা আপনি রিক্সায় যখন যান তখন বিশেষ বিশেষ সময়ে শুধু হুট তুলে দেন, বাকি সময় হুট নামানো থাকে, সেই বিশেষ বিশেষ সময় আপনার হুট তোলা থাকে কেন রিক্সায়? প্রশ্ন করছে।
আচ্ছা, রিক্সায় আমি দিনের বেলা যদি বের হই আমি সবসময় হুট তুলে বের হই, ঠিক আছে, সবসময় হুট তুলে,
দিনের বেলা নামানো থাকে আর রাতে তোলা থাকে,
হ্যাঁ ঠিক আছে, এবং মানে হুট খুলে বের হই, খোলা বলতে আমি বুঝতে চাইছি হুটটা টানানো, ঠিক আছে, এবং রাত্রেবেলায়ও যখন আমি রিক্সায় করে বের হই হুট টানানো থাকে। কারণ কি জানেন, হুট টানালে হুটটা ধরে শক্ত করে বসা যায়, রিক্সাওয়ালার এখন রিক্সা যেভাবে চালায় আর রাস্তাঘাটের যে অবস্থা, হুটটা ঠিকভাবে শক্তভাবে না ধরলে আপনি রিক্সা থেকে ছিটকে পড়ে যাবেন। এই হচ্ছে আমার প্রশ্নের উত্তর।
খুবই অসাধারণ উত্তর দিয়েছেন রবি ভাই।
কিন্তু 28 বছর বয়স পর থেকে গুলো বলেন, ধরেন এখনকার রিক্সা অনেক দ্রুত চলে, আগে রিক্সা গুলো তো অনেক স্লো ছিল পাশাপাশি, এবং এই প্রশ্নটা কিন্তু রিলেভেন্ট ছিল আপনার আগের একটা বক্তব্যের সাথে, যে আপনি একটা মেয়ের সাথে কি করতে ইচ্ছা করে বা করেন প্রথম দেখায় সুন্দরী মেয়ে হলে, তখন আপনি বলেছিলেন যে রিক্সায় চড়তে ইচ্ছা করে তার সাথে হুট তুলে, ওটার কারণ নিশ্চিত। তো এই দুটা মাথায় রেখে
মেয়েকে রিক্সা নিয়ে ঘুরছেন খুব ভালো কথা, হুট তুলে দিতে হবে, কেন
হুটটা তুলে দিতে হবে? এই কারণে মেয়েটা যাতে রিক্সা থেকে পড়ে না যায়,
সেটা তো আপনি ধরে রাখতে পারেন খুব সুন্দর ভাবে, ধরে রাখতে পারেন।
আর আমি আমি পড়ে গেলে আমাকে কে ধরবে? রিক্সাওয়ালা
মেয়েটা আপনাকে ধরে রাখে,
যদি পড়ে যায় তাহলে কে ধরবে?
রিক্সাওয়ালা সেটা তো আপনাকে, তিনজন
রিক্সাওয়ালা রিক্সা চালাবে না আমাদের ধরে রাখবে, কোনটা করবে? প্রশ্ন গুলো এত মানে এত
জীবনমুখী,
লো আইকিউ
না রোহে। ঘটনা হচ্ছে কি, আপনি জার্নালিস্ট ছিলেন, আপনি প্রচুর মানুষের ইন্টারভিউ করছেন, আর আমি হচ্ছি বাই বর্ন সেলিব্রিটি, আমি কখনো ইন্টারভিউ করিনি। আপনি যদি শাহরুখ খানকে বলেন যে ভাই আপনি আমার প্রশ্ন করেন, প্রশ্ন করতে পারবে? শাহরুখ খান উত্তর দিয়ে অভ্যস্ত, শাহরুখ খান প্রশ্ন করে অভ্যস্ত না। তো আপনি, হ্যাঁ আপনি প্রশ্ন করে অভ্যস্ত, আমি উত্তর দিয়ে অভ্যস্ত, এইটা হয়
আর কি। আমি রাজীব আপনাকে প্রশ্ন করে
যাব। অনেক ধন্যবাদ, আমার
একটু করলেন অবশ্য,
আমার সাক্ষাৎকার দিতে ইচ্ছে হচ্ছে না।
কেন? ধন্যবাদ রাজীব। আপনার এলাকার মানুষজনকে কেন মফিজ বলা হয়?
মফিজ,
আজ আমরা প্রশ্ন উত্তরটা নেবো, তার আগে একটা ফোন নিয়ে। হ্যালো, কে বলছিলেন?
আমার নাম পালহা তানজিস শাবনি।
কি নাম?
পালহা তানজিস শাবনি।
পালহা তানজিস শাবনি। আচ্ছা, ফেসবুক আইডি একটা বলুন তো। ফেসবুক
আইডি? হ্যাঁ, তানজিস পালহা শাবনি।
বানানটা বলো।
TANZIR
তানজিস। হ্যাঁ,
SARHA
FAR রানি, সমস্যা কি? যাই আগে নামটা আসুক, এখন ইংলিশ খুলে বসে
আছে। FAR
তানজিস ফারহা সাবুনি। হ্যাঁ, আচ্ছা।
আমি কিন্তু আপনাদের তিনজনের ফলোয়ার আছি, বাট আপনাদের ওখান তো জাকির বলতে আপনাদের একটা উৎকট ঝামেলার মধ্যে চলে গেছে যে আপনাদের এখান থেকে কোনো রিকোয়েস্ট যায় না, সরি রিকোয়েস্ট যায় বাট কোনো রিকোয়েস্ট আসতে পারে না, তাই না?
হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই।
তো আচ্ছা, আপনাদের সেটা শুনতেছি। প্রথমে দেখলাম যে একটা জিরাতের মাথায় আরেকটা জিরাত, কিন্তু এখন দেখতেছি যে যেটা আপনাদের ওয়েবসাইটের একটু আগে দেখলাম, সেটা হচ্ছে গিয়ে ইয়ার কি বলে এটাকে কেন, আর রবি ভিয়া রাজীব ভিয়ার
চলে
আসে, ব্যাপারটা কেমনটা কেমন হলো?
ব্যাপারটা কেমন? সাধারণত এটাই হয়ে থাকে তো,
সাধারণত এটাই হয়ে থাকে।
হ্যাঁ, এরকমই হয়ে থাকে। তাতে আপনার কোনো সমস্যা?
আসলে সমস্যা কি মানে কি বলে থাকে, রাজীব ভাইয়া এমনিতেই অনেক কি বলে
কিউট,
আমি কিন্তু কথা বলতে চাইনি, আমি
কিন্তু লজ্জার কিছু নেই, তো লাল হয়ে যেতে হবে না।
আপনারা মনে হচ্ছে আমি কিন্তু বয়স জাস্ট বয়স করবি, সেটা তো ভিডিও কলরি নেই
না, এটা তো ব্যাপার না, রেডিওতে সব দেখা যায়।
হ্যালো,
রাজীব ইনবক্স থেকে একটু বেরোন, মানে এখনই ইনবক্স
ইনবক্স না, আমি গুগল
কি মানে আপনি সাবুনিকে,
হ্যাঁ হ্যাঁ কি বলো কি হচ্ছে?
হ্যাঁ রাজীব ভাই, আপনাকে অনেকদিন পরে মানে কি বলে এটাকে
শুনলাম, আমাকে
আপনার সাথে আমার কথা হচ্ছে।
ও আচ্ছা,
রেডিও তো আপনাকে
এর আগে কথা হচ্ছে তোমার সাথে আমার?
না,
তাহলে তুমি কেন বললা যে অনেকদিন পরে কথা হচ্ছে? কোনো
পুলিশদের
ই আছে না হেডকোয়ার্টার?
হ্যালো,
হ্যাঁ হ্যাঁ,
না 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 না, আমি দিক থেকে অনেক প্রোটেক্ট।
আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। তুমি কি করো এমনি?
আমি স্টুডেন্ট।
কিন্তু রাজীবের কি নিরাপদ হলো সবাই? তুমি তুমি কোথায় কি পড়ো?
আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে
বিবিএ পড়ো। আচ্ছা
ফাইন।
হ্যাঁ, তুমি রাজীব?
হুম,
বস আপনি শো করার সময় যদি মোবাইল গুতাতে থাকেন, হয় কি আপনি অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যান, এবং এটা যখন আরেকজন দেখে আপনি যে পার্টিসিপেন্ট, আপনার সাথে যে শো করতেছে, সে কিন্তু ডাউন হয়ে যায়। এবং যিনি কলার তার উপর
গত বছর মানে ঠিক এক বছর আগে কোন একটা শোতে সেম কথাটা আমি আপনাকে বলছিলাম, বুঝলেন? আপনি যখন শো করেন, শো করার সময় যখন আপনি ক্রমাগত ইনবক্স চেক করেন, ইনবক্স চেক করা ঠিক আছে,
এক বছর আগে প্রথম কথা হচ্ছে আমাদের শো শুরু হয় না, আমাদের শো শো
আমাদের শো অনেক এর আগেও চলছে, ঠিক আছে, ওই এটা এই সিজনের আগে সিজনের কথা
বলতে। হ্যাঁ, সেটা এক বছর আগে না, আমাদের শোর বয়স মাত্র 7 মাস, এবং হ্যাঁ আমি শুরুর দিকে মাঝে মাঝে মোবাইল নিয়ে
শুরুর দিকে পাঁচ
না 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 মাঝে মাঝে এখন আপনি
ঠিক
না, শ্রাবণী কিন্তু লাইনে ছিল, আপনারা আপনাদের
শ্রাবণী লাইনে আছে,
লাইন কাটা ডক্টর ফয়সাল হয়েছে, সেটা হচ্ছে এখন কিন্তু আমি
না 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 আপনারা থামেন, এখানে মারামারি করার কি আছে?
এখন যখন শো করতে আসি মোবাইলটা আমি বাইরে দেখে আসি,
সো নাইস অফ ইউ রবি ভাই।
হ্যাঁ,
কিন্তু কেমন লাগতো ওই সময় আরেকটা পাশের মানুষের,
আমি
কি করতেছি জানেন? আপনি আমাকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন।
কি প্রশ্ন?
আমাদের এলাকার মানুষকে মফিজ কেন বলে
না? আমি
না না
আপনি সার্চ দিচ্ছিলেন,
আমি সেইটাই খুঁজে বের করার চেষ্টা করছিলাম মজিদ কেন বলে। এবং আমি সার্চ করতে গিয়ে দুইটা বিষয় কথা তথ্য পাইলাম। একটা হচ্ছে আমরা আরেকটা মানুষকে পথাতে গিয়ে বলি মদন, মদন কিন্তু হচ্ছে প্রেমের দেবতা, বুঝতে হবে ঠিক আছে,
এটা জানি।
মদন হচ্ছে প্রেমের দেবতা, যে লোকটা বলে তুই একটা মদন, যেটা একটা ব্যঙ্গাত্মক অর্থে বলে, সে নিজে একটা আসলে ছাগল, সে জানে না যে মদন মানে হচ্ছে প্রেমের দেবতা।
ছোটবেলায় আমাকে সব মদন বলে রাখতো,
আপনি
যেভাবে মেয়েদেরকে ম্যানেজ করেন সত্যিকার অর্থে আপনি মদন। আচ্ছা মুভির অর্থটা,
মুভির অর্থ আমি খুঁজে পাইলাম, যেটা মুভির অর্থ হচ্ছে দয়ালু।
আচ্ছা আপনি মদন এবং মুভিজ দুইটাই,
থ্যাংক ইউ রবি ভাই।
আর মদন মুভিজ ডিগ্রি কলেজ,
সো প্রাউড অফ মি, কারণ আমি একজন মদন
বাকি শোটা আপনাকে মদন ভাইয়া বলে ডাকি
না, অবশ্যই না প্লিজ, আমি আপনি আজীবন আমাকে মদন বলে ডাকেন,
ঠিক আছে মদন ভাই। আমরা এখন শো করি তো মনোযোগ দিয়ে, মদন ভাই আপনি কোন পরিচয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, মানে আপনাকে কোন নামে ডাকলে আপনি মদন ভাই খুশি হবেন, মফিজ না মদন?
দুটোই যোগ করে কিছু করা যায় না,
মদন মফিজ,
মদন মফিজ
নাকি মফিজ মদন,
কোনটা ভালো শোনাচ্ছে?
এমএম এমএম
কোনটা কানে ভালো শোনায়,
মদন মফিজ,
মফিজ মদন,
কোনটা কোনটা ভালো শোনাচ্ছে?
দুটোই সুন্দর, এত সুন্দর নাম আসলে
অবশ্যই
অবশ্যই করব। এবং নাম বদলানোর সময় আসলে চলে আসছে, কারণ আসলে ওই যে সাবা ফোন দিল না, সাবার মতো অনেকেই এখন খুঁজে বের করে আমাকে ফেসবুকে, খুঁজে বের করে আমাকে ভালোবাসার কথা বলে, কিন্তু ওই যে আপনি বললেন আমি আসলে খুবই খারাপ একটা ছেলে, খুবই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির, সংকীর্ণ মানসিকতার একটা ছেলে, সবচেয়ে বড় কথা আমি গ্রাম থেকে উঠে আসা একটা খ্যাত। আমি আসলে ওই যে আমার প্রিয় গান কোনটা জানি, তোমার প্রেমের যোগ্য আমি তো নই, তাতে ভালোবেসে,
হ্যাঁ
খ্যাত জানি, সেটা আমার সবচেয়ে প্রিয় গান। আমার প্রিয় গায়িকা হচ্ছে, আমার প্রিয় গায়িকা হচ্ছে ভুলে গেলাম,
প্রিয় গায়িকা ভুলে গেলেন,
ভালোবাসা যখন অনেক বড় হয়ে যায় না, আপনি যখন এভারেস্টের সামনে দাঁড়াবেন,
নামে কিভাবে এসে যায়,
ভাষা ভাষা হারিয়ে ফেলবেন বিশালত্বের কাছে। আমাদের সংসদ সদস্য
মমতাজ,
মমতাজ তার মতো জীবনমুখী গান কেউ গায় নাই, তার মুখ আমার এই জীবনে সবচেয়ে মানে দার্শনিক গানের মধ্যে শোনা দার্শনিক প্রশ্ন হচ্ছে বা দার্শনিক লাইন হচ্ছে, যৌবন একটা গোল্ডেন সিগারেট,
অসাধারণ গান,
এর চেয়ে বড় দার্শনিক লাইন সুমন লিখতে পারে নাই, অঞ্জন লিখতে পারে নাই, নচিকেতা লিখতে পারে নাই, তিনজন মিলে চেষ্টা করলেও
এই গান
যৌবন একটা গোল্ডেন সিগারেট এর মতো একটা দার্শনিক বাক্য জন্ম দিতে পারবে না, এটাই
এটা
আর কি বলবো। আমি ছিল নেই, আমি নামটা পাল্টাই হলো যাতে কেউ আমাকে খুঁজে না পায়
ফেসবুকে, না মদন মদন মদন
না কি রাখবো তো বলা যাবে না, বললে আবার খুঁজে বের করবে।
আচ্ছা আচ্ছা, মদন আমার একটা ফোন নেই,
হ্যাঁ অবশ্যই,
হ্যালো
হ্যালো আসসালামু আলাইকুম,
ওয়ালাইকুম আসসালাম, তুমি কার সঙ্গে কথা বলছো, মদনের সাথে না রবির সঙ্গে?
আমি রাজীবের সাথে কথা বলছি,
রাজীব, রাজীব এখানে, রাজীব নামে নামে কেউ নাই, আছে তিনজন রবি মদন এবং ওয়ালি,
রাজীব নামের কেউ এই ঠিকানায় থাকে না, আগে ছিল কিছুক্ষণ আগে, কিছুক্ষণ আগেই
তা। আচ্ছা আমি তাহলে রবির সাথে কথা বলবো,
হ্যাঁ বলো।
আচ্ছা রবি ভাইয়া,
বিচার দিবে মনে হচ্ছে, বলো উৎসাহ পাচ্ছি,
আপনার রিয়েল ভয়েস কত?
এটা কিন্তু আসলে জাতির প্রশ্ন, কিন্তু রবি ভাই আসলে বয়স কত এটা কিন্তু ক্লিয়ার হওয়া দরকার, আসলে
ফার্মুলা
একটা হেনস্থা হয়ে যাক।
তুমি তুমি কে জানি বলছো, আরে না তোমার নাম পরিচয় বল, দেওয়ার দরকার নেই, তোমার ভবিষ্যৎ?
আমার নাম মায়রা,
এই মায়রা মায়রা, কিন্তু মাইটের খেয়ে বসতে হবে বুঝছো, আমি
মানে তোমার নাম জাস্তি একটু বুঝেন, তোমার নাম মায়রা,
রবি ভাইয়া সাবধানে মুখ সামলে কথা বলবেন ঠিক আছে,
হ্যাঁ জালিবাত নিয়ে আসছে কথা বলতে।
না 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 তুমি তোমার নাম জিজ্ঞেস করতেছি না, মুখ সামলায় কথা বলার কি আছে। মায়েরা মানে কি?
আমি তো
কখনো জানি না,
জিজ্ঞেস
করি নাই।
আচ্ছা তুমি আমি যা জিজ্ঞেস করা মানে তোমার নামের কি বলবো নামের শব্দটা আমরা বুঝতে পারছিলাম না, এই জন্য আমরা জিজ্ঞেস করতে বললাম যে তোমার নাম
কিন্তু মায়েরা যেটা যেটা বলে রেগে গেল এরকম কোন কথা কিন্তু এখানে পাইনি।
ঠিক আছে কাজে রাগ করা ভালো, কিন্তু রাগ করার আগে আগে শুনবা যে রাগ করার তুমি তো তোমার ভুলটা না বুঝেই তুমি সরি বলতেছো। তুমি যেমন কথা না বুঝে রাগ করলা, আবার তুমি কিন্তু তোমার ভুলটাও বুঝতে পারো না। তুমি তোমার ভুলটা বুঝছো? কি ভুল বলো তো, কি ভুল বলো তো? তোমার মন খুবই বিরক্ত আছে কোন একটা কারণে বা অন্য কোনো বিষয় নিয়ে।
হ্যাঁ কারণ আমরা অনেকক্ষণ ধরে আপনার মোবাইলে ট্রাই করতেছি, ব্যস্ত ছিল। এখন ফোন দেখি আমাদের ফোন বাজতে ছিল কিন্তু আপনারা রিসিভ করেন নাই, যার কারণে অনেক রাগি মানে অনেক রাগি গেছি।
এখন তোমাকে মায়েরা ধরতে হবে যে এটা তো একটা রেডিও শো, হ্যাঁ, এবং আমাদের তো নাম্বার একটা, এবং আমাদের শুনছে কত মানুষ, অনেকগুলো মানুষ শুনছে, এবং সবাই যদি একসঙ্গে একটা নম্বরে ট্রাই করে তাহলে তো নাম্বারটা বিজি থাকবে, তাই না? আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন কথা বলি, ঠিক আছে, আমরা তুমি লিঙ্ক করে যাচ্ছ, ঠিক আছে, আমাদের টেলিফোনটা বেজে যাচ্ছে, আমরা তো সবসময় ফোনটা ধরতে পারবো না, আমরা হঠাৎ করে ফোনটা তখন ধরে ফেলি, ঠিক আছে। কাজেই তোমাকে তুমি যখন একটা রেডিও শোতে ফোন দিবা তোমাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, বা ইভেন টিভিতে যখন ফোন দিবা এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে লাইনটা খুবই ব্যস্ত থাকে এবং সবসময় ফোনটা নেওয়া সম্ভব হয় না, ঠিক আছে মায়েরা? আর এত সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মায়েরা, হুট করে উত্তেজিত বা রেগে যাওয়াটা ঠিক না, এটা যার উপরে রেগে যাচ্ছে তার জন্য যেমন ঠিক না, তোমার নিজের জন্য ঠিক না। এটা তোমার যখন আরো বয়স হবে তখন হবে কি, একটু বয়স একটু বেশি বয়সের মানুষ যখন হুট করে রেগে যায় তাদের স্ট্রোক হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে।
রাইট,
তো রাগকে কন্ট্রোল করো। আবার মায়েরা তোমাকে আরেকটা কথা বলি, তুমি যেমন জিজ্ঞেস করলা যে রবি ভাই আপনার বয়স কত, আসল বয়স কত, এইটা শুনে তো আমিও রেগে যেতে পারতাম যে আমার আসল বয়স জিজ্ঞাসা করা তুমি কি। আমরা যখন রাগ করতেছি না এবং যা খুশি তাই প্রশ্ন করার সুযোগ দিচ্ছি তোমাদেরকে, জাস্ট তোমাকে জিজ্ঞেস করছি তোমার নামটা কি, এটা শুনে এই সাবধানে কথা বলবেন, ঠিক আছে? এত শর্ট টেম্পার নিয়ে আর যাই করো মানুষের সঙ্গে কথা বলতে যেও না, এটা তোমার জন্যও ক্ষতিকর আবার যে মানুষটার সঙ্গে কথা বলতেছো তার জন্য ক্ষতিকর। এবং মায়েরাকে আমরা আগামী 500 জন্য ব্যান করে দিলাম, যে মানে মানে
মাত্র 500 রয়েছে,
500 না 500 সত্যি মায়েরা নাম শুনলে আমরা লাইন কেটে দেব, ঠিক আছে? ওকে, হ্যাঁ রাজীব কি যেন বলতেছিলাম, ও আমার প্রকৃত বয়স হতো, মায়েরা যে প্রশ্নের উত্তর আমার কাছে জানতে চাই, আমার প্রকৃত বয়স হচ্ছে 28 বছর কয় মাস আমি ঠিক জানি না, আগস্টে আমি 29 পা দেবো, এটা হচ্ছে আমার প্রকৃত বয়স। এখন আমি জানি এই আমার এই প্রশ্নের উত্তর শুনে অনেক শ্রোতা এটা তাদের মন ভরবে না, কারণ তারা হয়তো এটা শুনতে পছন্দ করবে যে আমার বয়স 62 বছর, আমার বয়স 72 বছর, কিংবা আরো অনেক শ্রোতা আছেন যারা শুনে খুশি হবেন যদি আমি বলি যে আমার বয়স 90 বছর। কিন্তু আমি 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 সেসব শ্রোতাদেরকে সুখী করতে পারছি না, তাদের মন ভরাতে পারছি না, কারণ জীবনের কয়েকটা বিষয় আছে যেগুলো নিয়ে কোনোদিন মিথ্যা কথা বলা যায় না, যেমন বয়স একটা তার মধ্যে একটা বিষয়, এই বয়সটা নিয়ে কোনোদিন মিথ্যা কথা বলা যায় না, আমি শিখি নাই, আমার পরিবার আমাকে সেটা শেখায়, আবার ভালোবাসার মানুষকে নিয়ে মিথ্যা কথা বলতে পারি না, আবার আবার এই যে
সিরিয়াস এখানে খুব সিরিয়াস আলোচনা আছে, আপনি হাসছেন কেন?
তারপর হচ্ছে যে আমি যখন রেডিওতে কথা বলি আমার এই কথা হাজার হাজার মানুষ শুনে, আমি এখানে একটা বিখ্যাত বলা মানে হচ্ছে যে
হাজার হাজার মানুষের কাছে মিথ্যা বলা। হ্যাঁ, আমি দুষ্টুমি করে একা একা রাজীবের সঙ্গে যখন কথা বলি তখন হয়তো মিথ্যাতা বলতে পারি, কিন্তু আমি একসঙ্গে হাজার হাজার শ্রোতাকে কিভাবে মিথ্যাতা বলবো? একটা মিথ্যা কথার জন্য যদি একটা গুনাহ হয়, আমি সেখানে একটা মিথ্যা কথাই বলতেছি কিন্তু একটা হাজার হাজার মানুষ শুনছে এবং বিশ্বাস করছে, তা আমার হাজার হাজারটা পাপ লেখা হবে, এই এই দিকে আমি কেন যাব? মিথ্যা কথা বলা যেমন অপরাধ, তেমনি সমান অপরাধ হচ্ছে সত্য গোপন করা। যে জন্য অনেক শ্রোতায় বিরক্ত হয় বা ভাবে রবি ভাই এমন করে কেন কথা বলে, কেন রাজীব ভাইকে খ্যাত বলে, রাজীবকে আমি খ্যাত বলি এই কারণে,
কই খ্যাত না তো মদন বলেন,
মদন খ্যাত মফিস অনেক কিছুই বলি, কারণটা কি? কারণ হচ্ছে রাজীব আসলেই মদন, রাজীব আসলেই খ্যাত। মানুষ একটা এক্সপেকটেশন থেকে রেডিও অন করে যে তারা একটা আর্যের গলা শুনবে, একজন আর্যে একজন রেডিওতে যখন শো করবে সে খুব দুর্দান্ত ভাবে কথা বলবে, এবং রাজীব যখন কথা বলে তাদের হৃদয় ভেঙে খান খান হয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করি তাদেরকে আগে থাকতে মানসিকভাবে প্রস্তুত করাতে যে রাজীব একটা খ্যাত। আর সবচেয়ে বড় কথা, খ্যাত হওয়া খারাপ এটা কিন্তু আমি বলি নাই। কিছু মানুষ থাকবে খুব শহুরে, কিছু মানুষ থাকবে গ্রাম্য, কিছু মানুষ হাবা হবে, কিছু মানুষ বুদ্ধিমান হবে, কিছু মানুষ চৌকস হবে, কিছু মানুষ লুথা হবে, এটাই তো নিয়ম। এবং আমাদের এই শোতে আমি খুব চৌকস একটা ছেলে, আমি খুব সুন্দর ভাবে কথা বলি, কম ঠিক আছে, এবং তো এই শোতে কন্ট্রাস্ট আনার জন্য আমরা অনেক খুঁজে বেছে নিয়েছি একটা খ্যাত ছেলেকে, এবং
যে এতদিন অসহায় ছিল
এইসব রেডিও শো করতে আসি, রেডিওতে আমাদের দেখা যায় না, কিন্তু রাজীবের এটা বুঝতে ছয় মাস লাগছে যে রেডিওতে দেখা যায় না, সে মাথায় তেল দিয়ে সিটি করে চুল আসছে, কেন
ভালো একটা শার্ট,
ভালো একটা শার্ট
ইন করে
ইন করে আসছে। আমি বললাম যে রাজীব রেডিও তো দেখা যায় না, আপনি কেন এত সেজে গুজে আসেন? বলা যায় না, বাই চান্স যদি কোনো ভাবে দেখা যায়, এখন তো টেকনোলজি অনেক আগাইছে। যাই হোক, আমি একটা ফোন নিয়ে নিই। হ্যালো, কে বলছিলেন?
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি এশা বলছি।
এশা, হ্যাঁ এশা বলো, কি অবস্থা, কেমন আছো, কোথা থেকে বলছিলাম?
হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি কেরানীগঞ্জ থেকে বলছি।
কেরানীগঞ্জ থেকে বলছো, কি অবস্থা তোমাদের এখানে?
হ্যাঁ এই তো ভালোই। আমি একটা কবিতা শোনাতে চাই।
অবশ্যই শোনাও কবিতা।
আমি প্রেমে পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষ কেশে আর সোনার তরিতে, আমি প্রেমে পড়েছি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী বাণীতে আর জীবন বন্দনায়, আমি প্রেমে পড়েছি মাইকেল মধুসূদন দত্তের কাজলের মতো কালো ঘোলা চোখে আর বঙ্গভাষায়, আমি প্রেমে পড়েছি মুঘল সম্রাট আকবরের সমুদ্র নীল চোখে আর সমর কুশলতায়। এখানে সকলে উত্তম, সকলেই বীর, সকলে সকলের আপন মনের মতন, আমি প্রেমে পড়েছি পাহাড় নদী বৃক্ষে, প্রকৃতির প্রাণ যেন আমার যাযাবর করে দিতে চায়, চায় আকাশের শূন্য ভাষাতে, প্রকৃতি যেন আমাকে চায় পথ হারা পথিকের রূপান্তে, প্রকৃতি নিয়ে যেতে চায় আমায় মুনি ঋষি বাউল আর কবিদের দলে, পথহারা পথিকের মতো ছুটোছুটি করতে চাই ধরণীর শুরু থেকে শেষ প্রান্তে,
ধরণীর শেষ প্রান্তে যাওয়ার আগে আমাদের
যায় আমায় মাঝির নৌকাতে, রাখাল বালকের বাঁশির সুরের তালে আমার কণ্ঠে জেগে উঠে গান, আমি প্রেমে পড়েছি সাদা কাশফুলের বনে, তাই তো প্রেমে সুধা পান করতে সেখানে ছুটে গিয়েছি বারে বার, আমি প্রেমে পড়েছি বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের এক মানব বন্ধনে, আমি প্রেমে পড়েছি বাঙালি নারীর সিঁদুর আর শাখা পলার সাজে, আমি প্রেমে পড়েছি আজানের ধ্বনিতে যে ধ্বনিতে সৃষ্টিকর্তার নির্দেশ আছে মানব কল্যাণে, আমি বলতে চাই প্রেমে পড়েছি, হ্যাঁ আমি প্রেমে পড়েছি বাংলার মানুষ আর বাংলার রূপেতে।
শেষ,
হ্যালো,
হ্যালো শেষ,
হ্যাঁ
আমি
মনের আনন্দে এবং মনের দুঃখে কবিতা লিখছি।
আচ্ছা, গুড, এশা
তারপর বলে যাও,
বলে যাও।
হ্যাঁ, তারপর বলতে চাচ্ছিলাম যে আমরা মানে কেরানীগঞ্জে আমি বড় হয়েছি, তো আমরা না অনেক মানুষের সাথে মিশি, তো দেখা যাচ্ছে যে কেরানীগঞ্জ এর নামটা শুনলে না অনেকের মধ্যে কেমন যেন একটা ফ্যাকাশে ভাব আসে।
না তো একদমই না, আমি এসে তোমাকে একটু 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 ওই করি, তোমার এই কবিতাটা মানে এত সুন্দর হয়েছে।
থ্যাংক ইউ, আমি আমার জীবনের বড় পুরস্কারটা পেয়ে গেছি।
হ্যাঁ, কিন্তু একটা কবিতা নিয়ে আমার একটা অভিযোগ আছে এসা।
হ্যাঁ, কোনটা?
আচ্ছা এসা, তুমি নিতে পারবে অভিযোগটা?
মানে আমার কবিতা লাইনে কি কিছু ভুল ছিল?
না, কবিতাটা বড্ড ছোট হয়ে গেছে।
হ্যালো হ্যালো,
হ্যাঁ হ্যাঁ, তুমি বলে যাও।
আমি কি বলবো? হ্যাঁ,
এরপর থেকে কবিতা লিখলে আরেকটু বড় কবিতা লিখবো।
ও, তার মানে তোমরা বোঝাতে চাচ্ছ যে কবিতাটা খুব বড় হয়ে গেছে, তাই তো? মানে উল্টো বলতে পারো?
এটা কিন্তু কেউ বলতে বোঝাতে চাইনি আমরা।
ও আচ্ছা, তো আমি তো বলতে চাচ্ছিলাম
তুমি আরেকটা কবিতা বলবে।
হ্যাঁ, আমি বলছি, দাঁড়াও একটু প্লিজ, একটু ওয়েট করো, আমি
একটু বড় দেখে।
আচ্ছা, স্বাধীনতা চাই মায়ের নিঃস্বার্থ ভালোবাসার মতো, স্বাধীনতা চাই বাবার কাছে চাওয়া আবদারের মতো, স্বাধীনতা চাই 1952-71 সালে শহীদদের আত্মত্যাগের মতো, স্বাধীনতা চাই নারী পুরুষের ব্যবধান ভেঙে এক মানব বন্ধনের মতো, স্বাধীনতা চাই পাখিদের মতো ডানার ঝাপটি উড়াল দিতে চাই অজানাতে, স্বাধীনতা চাই নিজ চিন্তা কাজে আর ভাবনায়, তোমরা দিতে পারো কি এমন এক স্বাধীনতা যার কোনো সীমানা থাকবে না?
খুবই সুন্দর, কিন্তু এটা এত ছোট কেন?
কি
ধরনের কাগজে লিখো তুমি?
আমি এভাবে সাধারণ সাদা কাগজে লিখি।
তুমি কি খাওয়ার আগে লিখো না খাওয়ার পরে লিখো? মানে
পাথরে লিখো না?
আসলে আমি রাত জাগি, তো কবিতাটা বেশিরভাগ গভীর
মানে রাত, হ্যাঁ মানে ধরো ডিনার টিনার করার পর তারপর তুমি গভীর রাতে, গভীর রাতে বলতে রাত মানে
কি ধরনের
রাতে, কোন কোন স্লটে? ধরো রাত একটা থেকে দুইটা একটা স্লট আছে, দুইটা থেকে তিনটা একটা স্লট আছে,
দুটো থেকে ভোর পাঁচটা পর্যন্ত আমি ফজরের নামাজ পড়ে তারপরে মাঝে মাঝে ঘুমাই।
আচ্ছা, কি ধরনের আলো থাকে তখন? তুমি এটা কুপিবাতি না মোমবাতি অথবা ঘরের ডিম লাইট, কিরকম আলো থাকে? পরিবেশটা কেমন থাকে?
হ্যাঁ, টেবিল ল্যাম্প জ্বালিয়ে একদম নিরিবিলি একটা পরিবেশে, মানে আমার কবিতাটা মন থেকে আসে, মানে আমি লিখতে বসলাম লিখে ফেললাম তা কিন্তু নয়, মনে কিছু কথা।
তুমি কি বিছানায় শুয়ে শুয়ে কবিতা লিখো না টেবিলে বসে লিখো না ইয়েতে কি বলে মেঝের উপর?
কখনো খাটে বসেও লিখি, কখনো টেবিলেও লিখি, যখন যেখানে মন চায়।
আরো একটা বিষয় মনে হচ্ছে, তুমি আগে কবিতাটা আবৃত্তি করে ফেলো মনে মনে, তারপর বসে লিখতে বসো, তাই না?
হ্যাঁ, আমি আমি সাহিত্যকে মন থেকে ভালোবাসি, মানে কি পরিমাণ ভালোবাসি আমি বোঝাতে পারবো না।
এ পর্যন্ত তুমি কতগুলো কবিতা লিখেছো না কতগুলো সাহিত্য লিখেছো?
আমি কবিতা বলতে আমি এই পর্যন্ত 20টার মতো লিখেছি,
আরো বেশি লিখেছি। তাহলে আমরা সেখান থেকে দুটো শুনে ফেলেছি না? মাত্র 20টা লিখেছো কেন? মানে আরো তো কবিতা লেখা উচিত, তাহলে তুমি যে এত ভালো কবিতা লেখো, যে তুমি জানো আমাদের দেশে ভালো কবি নাই, ঠিক আছে?
আচ্ছা, আমি আরেকটা কবিতা শোনাই?
অবশ্যই, কেন না?
আচ্ছা, বিরক্ত বোধ করবে না প্লিজ।
না না, কি বল, একটু বড় দেখে পড়ো।
আচ্ছা, চলেই যদি যাবে তবে কেন কাছে টেনেছিলে, দুঃখই যদি দেবে তবে কেন হাসিয়েছিলে, মরিচিকাই যদি ভাবো তবে কেন বন্ধু হয়েছিলে, দরিয়ার পানিতে যদি ডুবে যাই, যদি প্রাণ রক্ষাই না করতে পারলে, তবে কেন উত্তাল দরিয়ায় সাঁতার দিতে পারলে, স্বপ্ন যদি সত্যি না হলো তবে কেন স্বপ্ন দেখতে বলেছিলে, এভাবে যদি লুকিয়ে যাও তবে কেন কাছে এসেছিলে, ভালোবাসার মানুষকে যদি কেউ নাই পায় তবে কেন সবার ভালোবাসার অধিকার আছে বলেছিলে, কেন যাবার বেলায় আকাশ চাঁদ মেঘের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলে? কেন বন্ধু, কেন উত্তর দাও। তোমার কণ্ঠ আমার কানে পৌঁছাও। কেন জানি না, তুমি আমার প্রতিদিনের ঘুম পাড়ানির গান হয়ে গেছো। তুমি আমার রক্ত মনে মস্তিষ্কে মিশে আছো। আকাশের ঠিকানায় তো বহু চিঠি দেখেছি, কই তুমি তো চিঠিগুলো পাওনি। তাদের কাছে তো কতই জিজ্ঞেস করলাম তোমার কথা, কই কিছু তো বলেনি। মেঘের ভেলায় তো কতই ভাসতে চেয়েছি, কই তোমার কাছে তো নিয়ে যাইনি। বন্ধুই তো হতে চেয়েছি, তবে কেন মরীচিকা ভাবো? উত্তর দাও বন্ধু, উত্তর দাও, আমি তোমার কাছ থেকে উত্তর জানতে চাই।
আমি খুব ভালো বুঝতে পারতেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলো বলো।
হ্যাঁ এটা হচ্ছে মনোপ্রেম।
মনোপ্রেম
আমি এখনো মানে কারো প্রেমে বলতে আমি মনোপ্রেমেই পড়েছি, মানে আমার মনেই প্রেমটা হয়।
মনেই প্রেম
মানে রাজীবকে এখনো বলে উঠতে পারো?
না না প্লিজ, এই কবির সঙ্গে আমি এটা তীব্র প্রতিবাদ করছি যে একজন কবির সঙ্গে। মানে আমার তোমার কবিতা শুনে, তুমি যখন কবিতা পড়ছিলে তখন আমার মনে হচ্ছে যে আমি কবিতা পরিষদের কোন সম্মেলনে বসে আছি।
আচ্ছা হ্যালো ভাইয়া,
তুমি মানে মানে তুমি
আচ্ছা ও একটা কথা বলতে চাচ্ছিল।
আচ্ছা শুনবো, সেটা তুমি মাত্র 20টা কবিতা কেন লিখছো এবং প্রতিটা কবিতা কেন এত ছোট?
মানে আরো 17টা আছে, আমরা 3টা শুনে ফেলেছি।
আমরা তার কবিতা নিয়ে একটা শো করতে পারি কিনা? অবশ্যই একটা শো করতে পারি। আমার মনে হয় যে এই যে মানে রাজীব, আমাদের মিডিয়ার মূল সমস্যা কি জানেন, আসল প্রতিভা যেগুলো আছে
তুলে নিয়ে আসে না, এরা
তুলে নিয়ে আসা হয় না। এই এই এশার মতো কবিতা ঠিক আছে, এত ইমোশনালি টাচি এবং কিছু কিছু লাইন আছে। তোমার বাসায় কি ইন্টারনেট কানেকশন আছে?
না ভাইয়া, আমি কোনো ইন্টারনেটও নেই, আমি কোনো ফেসবুকও ইউজ করি না, আমার আম্মু আব্বু পছন্দ করে না।
কিন্তু ইন্টারনেটে তোমার ইন্টারনেটে কানেকশনের দরকার, কারণ রবীন্দ্রনাথ কিভাবে বিশ্বকবি হয়েছে তুমি জানো? রবীন্দ্রনাথের সোনাত্তরী যে কাব্য গ্রন্থ, হ্যাঁ রবীন্দ্রনাথের সোনাত্তরী কাব্য গ্রন্থ যখন ইংরেজিতে অনুবাদ হলো তখন হচ্ছে মানে বাংলাদেশে কিন্তু কবিতার মর্ম কেউ বোঝে না। রবীন্দ্রনাথের যখন সোনাত্তরী কাব্য ইংরেজিতে অনুবাদ হইলো, ওই কাব্যের ওপর সে নোবেল প্রাইজ পেল সোনাত্তরী কাব্যের। তোমার ইন্টারনেটে কানেকশন এই কারণে দরকার যে তোমার কবিতা, আমি মানে একদম এটা দৃঢ়ভাবে অন্তর থেকে বিশ্বাস করে এই কবিতা ইংরেজিতে
গীতাঞ্জলি ছিল আর কি।
যাই হোক, আচ্ছা গীতাঞ্জলি না, গীতাঞ্জলি না, বস তোমার কবিতাও ইংরেজিতে অনুবাদ হওয়া দরকার এটা মনে করি। এবং তুমি যেটা করবা, তুমি সাইবার ক্যাফেতে যাবা, গিয়ে গুগল ট্রান্সলেটরে তোমার খুব, হ্যাঁ গুগল ট্রান্সলেটর তুমি চিনো?
না ভাইয়া।
হ্যাঁ গুগল ট্রান্সলেটর হচ্ছে translate.google.com তুমি লিখে নাও এটা একটু, translate.google, তুমি গুগলে গিয়ে গুগল ট্রান্সলেটর লিখবা, তাইলে তুমি একটা লিংক পেয়ে যাবা। এখানে একটা খুব সুন্দর জিনিস আছে, তুমি যা বাংলা লিখবা এটা তুমি প্রথমে যে ভাষায় অনুবাদ করে দিতে বলবা সেই ভাষার,
প্রায় 200টি ভাষায়,
প্রায় 200টি ভাষায়, কিন্তু
শুধু ইংরেজি না বলে রই ভাই, যেহেতু সাহিত্যে ফ্রেঞ্চ এবং স্প্যানিশ এই দুটা ভাষারও কিন্তু অনেক,
আমি তাই বলতে চাচ্ছিলাম, ইতালিয়ান, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, এমনকি আপনি জানেন ইদানিং জাপানিরা বেশ
মাইকুলি, এই ধরনের কবিতা কিন্তু ফ্রান্সে খুব কদর আছে,
কদর আছে। তো তোমার এই কবিতা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ হওয়া দরকার এসা, এটা আমি এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং তুমি বাংলায় কবিতা লিখে সুবিধা করতে পারবা না, ঠিক আছে? এবং তোমার উচিত হচ্ছে এখন থেকে ইংরেজিতে কবিতা লেখা প্র্যাকটিস করা।
ওকে আচ্ছা, আমি আরো একটা কবিতা মানে একটু ছোট আর একটা শোনাতে চাই।
না না না, মানে তুমি আমি 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 তোমার নাম্বারটা
দিতে, আলাদা সই হবে
এটা, না আলাদা সই হবে, আমি তোমাকে দেখি তোমার প্রতিভা কেমন, আমি তোমাকে 5 মিনিট পর আবার ফোন দেব এসা, তুমি আমাদেরকে 2 লাইনের একটা ইংরেজি কবিতা পড়ে শোনাবা, কারণ মানে এখন তো ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক একটা ভাষা, এবং তোমার যে কাব্য প্রতিভা, আমি মনে করি না যে কেরানীগঞ্জের একটা নিভৃত জায়গায় বাংলায় কাগজে কলমে কবিতা লিখে তোমার মতো প্রতিভা হারিয়ে যাবে, এটা এসে আমরা কেউই চাই না, তাই না রাজীব?
অবশ্যই।
তোমার কবিতা আমরা গুগলে ট্রান্সলেট করে বিভিন্ন ভাষায় নানান দিকে এটা ছড়িয়ে দিতে হবে, এবং তোমার কবি তোমাকে দিয়েই বাংলাদেশ আবার নতুন করে চিনবে। আমি সবসময় বলি বাংলাদেশের গর্বকে, বাংলাদেশের গর্ব হচ্ছে সাকিব আল হাসান। আজকে থেকে আমরা বলবো বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান। এবং এসা, তোমার পুরান নাম কি?
জিনাত আফরোজ এশা।
জিনাত আফরোজ এশা। তখন তখন মানুষ তখন মানুষ বলবে যে বাংলাদেশের গর্ব দুইজন, সাকিব আল হাসান এবং জিনাত আফরোজ।
কিন্তু একটা কথা বলতে চাই, মানে নামটা একটু সে কি চেঞ্জ করলে ভালো হয়, মানে কবিদের নামটা, কবিরা অনেক সময় ছদ্ম নামে নেয়।
রাইট রাইট রাইট।
তো জিনাত আফরোজ এশা নামটা একটু, এশা তুমি যদি কিছু মনে না করো, তুমি কি মানে রবীন্দ্রনাথও কিন্তু ছদ্মনামে লিখেছে?
হ্যাঁ হ্যাঁ,
মানুষ আমার ছদ্মনাম আছে তো, আমার ছদ্মনামে ডাকে।
হ্যাঁ, কি কি নাম?
ঋষিমা।
ঋষিমা, বাহ সুন্দর।
হ্যাঁ, এটার একটা ঘটনা আছে।
হ্যাঁ, কি ঘটনা?
ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডটা, মানে মানে কিশোর বয়সে যেটা হয়, ওরা আর কি নতুন নতুন প্রেমে পড়েছে, সবাই দেখা যাচ্ছে যে ওরা মানে ওই ছেলেদেরকে নিয়ে আলোচনা, প্রেম কাহিনী, আমার কারো প্রেম কাহিনী এত শুনতে বিরক্ত লাগে।
আচ্ছা ফাইন, আমাদেরও
ঋষির মতো, তাই
ঋষির মতো, এজন্য ঋষিমা।
হ্যাঁ, আমি তখন কি করতাম, তখন আমি ক্লাস 3-4 এর বাচ্চা যারা ছিল ওদের সাথে মাঠে মানে যেতাম, ওদের সাথে ইচ্ছা মতো।
হ্যাঁ,
তখন সন্ধ্যা না আমাদেরকে তাকে থাকতো, বলে দেখো ক্লাস 9-10 এর মেয়ে 3-4 এর বাচ্চার সাথে খেলছে, তো এটা একটা ব্যাপার ছিল। আর ওরা প্রচুর রোমান্টিক গান গাইতো, আমি তো গান শিখি না, তারপর আমি দেশাত্মবোধক গানের জন্য ওদের রিকোয়েস্ট করতাম।
আমরা জাস্ট 5 মিনিট পর তোমাকে ফোন দেব, ফোন দিয়ে তুমি পারবা 5 মিনিটের মধ্যে 2 লাইনের একটা কবিতা লিখতে?
বা সে 2 লাইনের বেশি যদি লিখতে পারে,
ইংরেজিতে
পারবা?
2 লাইনে লিখতে হবে। এখন হঠাৎ করে মানে ভাবতে পারছি না,
মানে ইংরেজিতে লেখা একটু সমস্যা আছে। তাহলে এক কাজ করো, তুমি রাজীব এবং রবিকে নিয়ে 4 লাইনের একটা কবিতা 5 মিনিট পর তোমাকে ফোন দিই।
রাজীব এবং রবি, আচ্ছা
যখন তুমি লিখছো যে আমি প্রেমে পড়েছি রবীন্দ্রনাথের, হ্যাঁ কি যেন লাইনটা ছিল,
অনেকেরই প্রেমে পড়েছে, সে অনেক দূর থেকে শুরু করেছিল সেই ধরেন।
আচ্ছা যদি কিছু না মনে করো, আমি আমার অন্য কবিতাগুলো শোনাবো।
অবশ্যই আমরা তো অন্য কবিতাগুলো শুনবো, কিন্তু যে তুমি যে তোমার ওই যে আমি প্রেমে পড়েছি কবিতায় মোটামুটি বাংলাদেশের সব বিখ্যাত মানুষের নাম আছে, দুইজনের নাম মানে ওই কবিতাটা করতে পারবো আরো দুইটা, ওই ওই কবিতাটা আমি প্রেমে পড়েছি আসিফ এন্তাস রবির উত্তাল যৌবনতার, না উত্তাল বয়স রেডিও শো, আমি প্রেমে পড়েছি রাজীব হাসানের অমর মানে মদনামিতে, এই হিসেবে আর কি তুমি জাস্ট একটু ট্রাই করো।
তোমাদেরকে নিয়ে লিখতে হবে
মানে কেন, মানে তোমার তোমার প্রথম কবিতা এক অর্থে একটা
মহাকাব্য,
একটা মহাকাব্য বা একটা টেলিফোন ডিরেক্টরির মতো, এখানে বস।
আচ্ছা আমি চেষ্টা করব,
সবার নামই আছে, বা দুইটা বিখ্যাত মানুষের নাম বাদ পড়ে গেছে, ঠিক আছে, ডক্টর ইউনিসের কথাও থাকতে পারতো, এটা অন্য হয়েছে না সেটা। আর তোমাকে যদি
সমসাময়িক হইতে হবে
একটু, সমস্যা
কবিতাকে কন্টেম্পোরারি ফর্মে না ফেললে যেটা হয় বস,
রবি এবং রাজীব, তোমরা কি হয়ে গেছো ফিট, নাকি আলু খেয়ে খেয়ে হয়ে গেছো আরো গলু, ভুড়ি খানি কি তোমাদের আগের মতোই আছে, নাকি মহাভারত ঝুলিয়ে নিয়েছো ফিটার ওই গজে?
ওইখানে বাংলাদেশের সমস্ত কিছু মানে একটা কবিতার মধ্যে রবীন্দ্রনাথ
7ম শতাব্দী থেকে শুরু করছে আর কি, আপনার সেই লক্ষণ সেন।
হ্যাঁ, তোমরা যদি শুনতে চাও আমার একটা ভিন্ন ধর্মী কবিতা,
না না আমরা ওই কবিতাটাই আমি মানে ওই কবিতাটি নিয়ে, আমরা কবিতা তো ধরো 3টা শোনা হলো, আমরা কবিতা নিয়ে আবার ওই কবিতাতে একটু আপডেটেড করতে হবে, ঠিক আছে, একটু আপডেট করতে হবে, ওইখানে কয়েকটা ডক্টর ইউনুসের প্রসঙ্গ আসা দরকার, আমি মনে করি সাকিব আল হাসানের কথা আসা দরকার, সে এত বড় একজন ক্রিকেট প্লেয়ার, ঠিক আছে, যে আমি প্রেমে পড়েছি সাকিব আল হাসানের বিশাল ছক্কা হাঁকানো, তারপর রুবেল ক্রিকেটের রুবেল, এই যে কত সুন্দর বল করলো, রুবেলের বোলিং কেমন লাগে তোমার? হ্যালো,
জি হ্যালো
হ্যালো ইয়ে তুমি রুবেলের নাম জানো?
হ্যালো আমি শুনতে পাচ্ছি না।
হ্যালো শুনতে পাচ্ছ? হ্যালো
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তুমি কি ক্রিকেটার রুবেলের নাম জানো না?
হ্যাঁ অবশ্যই।
তুমি কি মনে করো না যে ওয়ার্ল্ড কাপের পরে তোমার এই কবিতাতে রুবেলের নাম ঢোকা দরকার আছে?
তাই আমি ভেবে দেখিনি।
আচ্ছা তাহলে কবিতাটা একটু যাই তো নাম নাম্বারটা নিয়ে রাখো, ঠিক আছে?
আমার এই কবিতার ভাষণ মানে কিছুদিন পর পরে নতুন করে এটা আপডেট করা উচিত,
মানে একটা এনসাইক্লোপিডিয়া বস বাংলার সেই সপ্তম শতাব্দী থেকে যত জ্ঞানী গুণী মানুষ সবাই ঈশার কবিতায় ধরা দিয়েছে।
রাফসাস আপনারা আমার নাম শুনবেন নাই, খুবই কষ্ট পেয়েছি। আমি তবে মুগ্ধ, মানে আমি প্রেম করেছি রবীন্দ্রনাথের, আমি প্রেম করেছি সুকান্তের, এবং কেন প্রেমে পড়েছে রবীন্দ্রনাথের সেই সোনার তরীর প্রেমে পড়েছেন সেটার ব্যাখ্যা আছে। নজরুলের বিদ্রোহী কবিতা প্রেমে পড়েছে, লক্ষণ সেনের সুশাসনের প্রেমে পড়েছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির দুঃসহ অভিযাত্রার প্রেমে সে পড়েছে। মানে প্রত্যেকটার একটা কিন্তু কনটেক্সট আছে, এবং আপনি যদি হ্যাঁ সেটাই, এবং আমরা এশাকে নিয়ে একটা এপিসোডই করতে পারি, এবং আপনি যদি অনুমতি দেন, আমরা যেমন দেবদাস নিয়ে করলাম দুই এপিসোড, এশাকে নিয়ে দুটো এপিসোড হইতে পারে
অবশ্যই।
দুটাতে কভার হবে কিনা এটাও একটা
সন্দেহ। একক কবিতা আসো, ঠিক আছে? একক কবিতা,
কবিতা সন্ধ্যার বদলে আমরা কবিতা রাত্রি,
কবিতা রাত্রি জানবো এসা দেখো। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, বিরতি পাওয়ার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো। তোমরা শুনছো মেন্টোস বাত্তি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তার ছবি, আমার সঙ্গে রয়েছেন রাজীব হাসান, এবং রাজীব হাসান এবং আমার সঙ্গে রয়েছেন আল ওয়ালিদ মোহাম্মদ, এবং আমাদের সঙ্গে রয়েছেন তরুণ কবি এশা ঋষিমা আর কি যার ছদ্মনাম।
হ্যাঁ, এবং এশা তুমি তোমার আমি প্রেমে পড়েছি কবিতাটা আমরা ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করছি।
ওকে থ্যাংক ইউ।
আচ্ছা ঠিক আছে, এখন যাই যেখান থেকে সাউন্ড যায় না। হ্যালো
হ্যালো
জানো না? আচ্ছা ঠিক আছে, সেটি হচ্ছে যে তুমি তোমার কবিতার প্রথম কয়েকটা লাইন বলো তো, আমি প্রেমে পড়েছি
আমি সেটাই বলবো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষ কেশে আর সোনার তরীতে, আমি প্রেমে পড়েছি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী বাণীতে আর জীবন বন্দনায়, আমি প্রেমে পড়েছি মাইকেল মধুসূদন দত্তের কাজলের মতো কালো ঘোলা চোখে আর বঙ্গভাষায়।
ওকে থামো, আমরা একটু অনুবাদ করি। এটা ইংলিশে অনুবাদ হয়ে গেছে এশা ঋষিমা, এটা ইংলিশে অনুবাদ হয়ে গেছে।
থ্যাংক ইউ।
আবৃত্তি করেন, এবার আবৃত্তি করি। আই ফেল ইন লাভ উইথ এ গ্রে অ্যান্ড গোল্ড ভেসেল অফ রবীন্দ্রনাথ টেগোর, আই ফেল ইন লাভ অ্যান্ড লাইফ সেইং অ্যাডোরেশন সাপ্লিমেন্ট রিবেল, মানে নজরুল তো একটু অনুবাদ করতে ভুল করে, আই ফেল ইন লাভ উইথ দ্য ডাল আই অফ মিখেল মধুসূদন দত্ত কাজল এন্ড বাঘা সাহারা, বাঘা সাহারা মানে মানে বাঘা সাহারা হচ্ছে বঙ্গ সাহা বঙ্গ সাহারা, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর নম্বর। আচ্ছা এটা যদি আমি স্প্যানিশে করি দেখবি ট্রাই।
হ্যালো
হ্যাঁ হ্যাঁ দাঁড়ো, এটা আমি একটু হিন্দিতে করার চেষ্টা করি, কারণ পাশের দিকে তো
হিন্দিটা হিন্দি অক্ষর আসবে আপনি বুঝবেন না, আপনি স্প্যানিশ করেন,
হিন্দিতে হিন্দি অক্ষর আসবে না,
হিন্দি অক্ষর আসবে।
আচ্ছা স্প্যানিশ কই, স্প্যানিশ কই,
স্প্যানিশ হচ্ছে ফ্রেন্সের কদর বেশি রয়েছে, আমরা যদি সুইডিশ আমাদেরকে স্প্যানিশ ভাষায় পাঠাতে হবে,
এটা যদি আমি আসলে বাজায় শোনানো যেত এটা মজা হইতো। মি আমো ডি ইউ বাই কুই ডি গ্রিস ইয়ে ওরা দি রবীন্দ্রনাথ ট্যাগোর, মি আমো ইয়ে ভিদা রিফ্রেন অ্যাডোরেশন কমপ্লিমেন্টা রিবেল। আচ্ছা নজরুলের সব ভাষা রুবেল মানে হচ্ছে রিবেল মানে হচ্ছে কেন রেবেল, আচ্ছা যোদ্ধা। মিয়া মোর ডি লস অজস আপাগন্ডাস দি মাইকেল মধুসূদন দত্ত কাজল ইয়া বাংলা সাহারা, বঙ্গ ভাষার ওরা বাংলা সাহারা করে দিস। আচ্ছা এটা যদি আমি ইটালিয়ান ভাষায় দিই বস
তাহলে তখন পাওলোরে লাগবে ভাই আবৃত্তি করার জন্য,
না না এখন গুগল ট্রান্সলেট।
মি সোনো ইনা মোরোটো কন ভাসি গ্রিগো ইরা দি রবীন্দ্রনাথ ট্যাগোর, মি সোনো ইনা মোরাতো দেলা ভিটাই প্যারোলে দি অ্যাডোরাইজেনি ইন্টিগ্রাবল মি সোনো ইনা মানা মানে মি সোনোটা বুঝছো তো
আমি প্রেম
আমি প্রেমে পড়েছি মি সোনো ইনা মরাটো কন গ্লি ওশি স্পেন দি মিকেল মধুসূদন দাত কাজল মাঙ্গা সাহারা আর কোন ভাষার অনুবাদ নেপালি ভাষার আমি প্রেমে পড়েছি তুমি বুঝছো এসা
আমার মাথার উপর দিয়ে গেছে
না উপর দিয়ে যাবে কেন তোমার তোমার নিজের কবিতা এটা তোমার সন্তানের মতো কেন উপর দিয়ে যাবে তোমার কবিতা ফ্রেঞ্চে মানে আমি প্রেমে পড়েছি মানে মানে এটা ফ্রেঞ্চ হচ্ছে ডি সুইস তোম্বে অ্যান আমুর
আচ্ছা এই ভাষা কি তোমরা আমাকে শেখাবে
এটা 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 শেখাতো এটা 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 তোমার ইন্টারনেটে গেলে তুমি পাবা ঠিক আছে আচ্ছা এটা আর কোন ভাষায় অনুবাদ
হিব্রু হিব্রু
বাংলা
হিব্রু দেখেন না হিব্রু মৃত প্রায় ভাষায় যদি কিছু প্রাণ সঞ্চার করা
হিব্রু পড়তে পারবে না তো
দেখা যাবে না কিন্তু হিব্রু দিলে কি হয়
দেখতেই পারো
হিব্রু হিব্রু কই হিব্রু তো নাই
এই কি দেখো যেন ভাই হিব্রু
হিব্রু নাই হিব্রু আছে আছে বস হিব্রু এটা
আরবি আরবি
না আরবি তো পারা যাবে না
কোরিয়ান
কোরিয়ান পারবেন না ওরা কোরিয়ান ফন্টে আসবে কোরিয়ান ফন্ট একটু জটিল আমি
বাংলা থেকে বাংলা ট্রান্সলেট করলে কি
হ্যাঁ হ্যাঁ দাদা তোমার কবিতার অনুবাদের কাজ চলতে ডাচ
ডাচ
ডাচ এটা সুন্দর
ইক ওয়ার্ড ভার দি ফই ওপ এন গঞ্জে এন গন্ডি ভাতিন ভান রবীন্দ্রনাথ ট্যাগোর ইক ওয়ার্ড ভার দি এন হেট লেগেন জেন জেন দা অ্যানাবিনে অ্যানাবেল রাবেল আমি প্রেমে পড়েছি বারবার হচ্ছে মানে ডাচ ভাষা ডি দফে ওভান মাইকেল মধুসূদন দত্ত কাজল এন বাংলা সাহারা সব কবিতা আপনি যে ভাষাই জান না কেন ওরা আচ্ছা
বাংলা ভাষা
তার্কিশ সাহিত্য করিত এটা আমরা যেটা করবো যাই এই আমরা মানে আমরা যেটা আমাদের উচ্চারণের প্রবলেম হচ্ছে আমরা আগামী সপ্তাহে
একজন রাশিয়ান একজন ফ্রেঞ্চ একজন স্প্যানিশ
ভাষায় আমরা এটা কিন্তু ভয়েস খুব সুন্দর শোনা যায় ঠিক আছে আমাদের এই মেশিন থেকে আমরা ভয়েসটা শোনাতে পারছি রেকর্ড করে নিলে দুর্দান্ত হবে তো এসব তোমার কবিতা আমরা পৃথিবীর নানান ভাষায় ছড়িয়ে দেব পৃথিবীর নানান মানুষের কাছে এবং কে জানে আগামীতে নোবেল প্রাইজ সাহিত্যে হয়তো তুমিই পাবে এসা কবিতা লিখো আরো বেশি বেশি করে কবিতা লিখো ছোট্ট একটা অনুরোধ এত ছোট কবিতা লিখো না প্রথমটার মতো আরো আরো বড় আরো বড় লিখো এবং যদি পারো প্রথম কবিতাটা একটু আপডেটেড করে নিও যেমন উইন্ডোজ 98 এর পর কিন্তু থেমে থাকে না
98 আসছে 2000 আসছে এক্সপি
আসছে এক্সপি আসছে
উইন্ডোজ 7 এর পর 8 আর 8 প্রিমিয়াম টিএম না কি আসে ভালো
তো যে কোনো জিনিসই তেমনি মানে আপডেট করতে হয় নবায়ন করতে হয়
এবং সাহিত্যের ব্যাপারটা হচ্ছে কন্টেম্পোরারি
কন্টেম্পোরারি থাকা ঠিক আছে তুমি সেই রবীন্দ্রনাথ
শেষের দুটি লাইনের কথা ভুলে যান না কিন্তু যে রবি এবং রাজীব অ্যাড করতে হবে
অ্যাড করতে হবে রবি রাজীব আসুক না আসুক কিন্তু ডক্টর ইউনুস থাকা উচিত
রুবেল
রুবেল থাকা উচিত ঠিক আছে এটা খুব সুন্দর
আমাদের কথা নাই বা থাকুক আমরা আমরা এসেছি নীরবে নীরবেই চলে যাব কিন্তু কীর্তিমানদের নাম যেন অবশ্যই থাকে
ওকে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো তোমাদের সঙ্গে দেখা হবে আগামী সপ্তাহে
এবং আগামী সপ্তাহে আমরা যেহেতু নতুন বছরে সবাই হাল খাতা দিয়ে শুরু করে পুরাতন হিসাব চুকিয়ে ফেলে আমরাও পুরাতন হিসাব চুকিয়ে ফেলে একদম নতুন করে নতুন ঢঙে শুরু করতে চাই এবং প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আশীর্বেন্দ্র ছবিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি আসিফেন্দু ছবি আর আমাদের সঙ্গে থাকছেন না, আমরা নতুন একজন আরজেকে নিচ্ছি এবং কিনেছেন ওয়ালিদ, এই জন্য আজকে ওয়ালিদকে নিয়ে আসা। এবং আমরা অনেক চমক থাকছে, আমি শুধু এতটুকু বলতে পারি যে তোমরা আগামী এপিসোডে চমকে উঠবে, চমকে যদি না উঠো তোমরা তোমার না না রেডিও আসলে মেরে ভেঙে একদম একদম। যাই হোক, ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো এবং নিরাপদে থেকো। Mentos, Bakti Jalo.